18 মে 2016, নামাবাড়ি জামে মসজিদ, নামাবাড়ি, জিনজিরা, কেরানীগঞ্জ, ঢাকা। গুরুত্বপূর্ণ এতলাহি বায়ান পেশ করবেন শেখুল হাদিস আরেফ বিল্লাহ, তর্জুমান আকাবির হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বারকাতুহু।
আব্দুল কোরআন আজ থেকে প্রায় 5 বছর পূর্বে শুরু হয়েছিল, তো হজরত আল্লাহ দামাত বারকাতুহুর হাতে এখন যে সমস্ত ছেলেরা আমাদের হাফেজ হয়েছে, পুরোপুরি কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে, তাদেরকে আমরা দস্তারে ফজিলত অর্থাৎ তাদের সম্মান প্রদর্শনমূলক পাগড়ি হজরত আল্লাহ দামাত বারকাতুহুর বরকতি হাতে পরিয়ে দিবেন। ইনশাআল্লাহ সেই কার্যক্রম এখনই হবে। মূল্যবান বয়ান পেশ করবেন কুতবুল আলম আরেফ বিল্লাহ শেখুল হাদিস আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বারকাতুহুল আলিয়া। হজরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি।
الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان، وقال تعالى: قد جاءكم من الله نور، من الله نور وكتاب مبين، وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون، وقال تعالى: الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: مثل الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. ছোটবেলাতে আমি যখন গ্রামে পড়তাম, তো এক জায়গাতে দূরে একটা অনুষ্ঠান ছিল, সেখানে গেলাম, একা একাই চলে গেছি সেখানে। জায়গির বাড়ি থেকে যেখানে আমি থাকতাম এবং যেখানে থাকে পড়াশোনা করতাম, একা একাই দূরে, হয়তো বা 2 কিলোমিটার হবে, এতটা দূরে চলে গেছে। তো অনুষ্ঠান শেষে যখন রাত্রে ফিরতেছিলাম, ছোট ছিলাম, এত কিছু আগে থেকে খেয়াল করিনি, বুঝিনি, ঘোর অন্ধকার এতটা যে আমি আমাকে দেখি না, কোনো কিছুই দেখি না, হাত দেখি না, পা দেখি না, এত ভয়ঙ্কর অন্ধকার। আর 2 সাইডে গভীর বাগবাগান, রাস্তার মধ্যখানে আসতেছি তো একলা আমি। এরপরে এইভাবে হাঁটতেছি যে পা চলে না, ভয়ে শরীর একদম মানে ভার হয়ে গেছে, হাঁটতে পারি না, কানেও শুনি কিনা তাও বুঝি না। এরপরে চলতে থাকলাম, তো একটা পুল পার হলাম, এরপরে যে রাস্তা সেই রাস্তাটা বড় মুশকিল, 2.5 কিলোমিটার হবে মনে হয়। সেই রাস্তা মানে বাগান অতিক্রম করলাম, এখন দুই দিকে বিল আর বিল, ডাইনে পারে বিশাল বিল, গাছ গাছালি নেই, খেত থাকতে পারে, এইটা পুরো একলা অতিক্রম করতে হবে। কি যে কঠিন ছিল আমার ওই রাতটা, এইটুকু রাস্তা অতিক্রম করা কি বিপজ্জনক ছিল তা বলার ভাষা নেই। এই সময় যদি কোনো একটা মানুষ এই কোন রকম একটা চেরাক নিয়ে আসতো আমার কাছে, সেটা আমার জন্য কত বড় সম্পদ হইত, কত খুশির বিষয় হইত, কত আনন্দের বিষয় হইত, কত বড় বাচ্চাই তখন আমার মনে হইত। কি কথা বুঝেন ভাইরা, মানুষ দুনিয়াতে আসছে আমার ভাইরা একেবারে অন্ধকারে ডুবে গেছে, কিছু না এখানে সব অন্ধকার, ভালো মন্দ বুঝার কোনো রাস্তা নেই, ঠিক কোনটা বেঠিক কোনটা, ন্যায় কোনটা অন্যায় কোনটা, আল্লাহ সন্তুষ্টির পথ কোনটা অসন্তুষ্টির পথ কোনটা, কোন দিকে গেলে জান্নাত কোন দিকে গেলে জাহান্নাম, কোন দিকে গেলে ইজ্জত কোন দিকে গেলে বেইজ্জতি, কোন দিকে গেলে এটা মানুষের মর্যাদা, কোন দিকে গেলে মানুষ মানুষ থাকে না পশুর অদম হয়ে যায়, এই জ্ঞান মানুষের কাছে ছিল না। মহারব্বুল আলামিন এই অন্ধকারের মধ্যে আলো দান করছেন দুইভাবে, আসমানে কিতাব নাযিল করছেন যেটা শুধু আলোই আলো, অন্ধকার লেশ সেখানে নাই, লেশ মাত্র নাই, অন্ধকারের নাম নিশান নাই। আর নবী রাসূলদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন মানব জাতির হেদায়াতের জন্য, মানব জাতিকে আলোর পথে টানার জন্য। নূর ওয়ালা কিতাব, নূর ওয়ালা মানুষ, পথ প্রদর্শক আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। এইভাবে এই মানুষদেরকে আল্লাহ পাক এই অন্ধকারের ভিতরে আলোর পথে সন্ধান দান করেছেন। যে সকল মানুষরা নবী রাসূলদের ডাকে সাড়া দিয়া আসমান কিতাবের আলোর দিকে ছুটে আসছে, এই আলোর মধ্যে চলতে চলতে তারা জান্নাতের ফেরদৌস পর্যন্ত পৌঁছে গেছে। আর যারা আসমানি কিতাবের আলোর পথ থেকে দূরে সরে গেছে, নবী রাসূলদের আহ্বানকে প্রত্যাখ্যান করছে, তো এর খেসারতের জেরে তারা জাহান্নামে পৌঁছে গেছে। যেমন নমরুদ, যেমন ফেরাউন, যেমন হামান, যেমন কারুন, যেমন আবুল হাব আবু জাহাল, এবং সে কিয়ামত পর্যন্ত তাদের যারা উত্তরসূরি থাকবে, আছে এবং থাকবে, এসব হল জাহান্নামের কীট। আর যারা নবী রাসূলদের ডাকে সাড়া দিলেন ওই সব মানুষরা ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্যাদা বলা হয়ে গেছেন, ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বের মর্যাদাওয়ালা। অনেক মানুষ এই কথা বলতে ভয় পায় যে মানুষ ফেরেশতার চেয়ে উঠে উঠবে কিভাবে, আমাদের ভয় পাওয়া কি? রব্বুল আলম নিজেই বলছেন পবিত্র কোরআনে যে মানুষ সৃষ্টির আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে তোমরা তো ইবাদত করো কিন্তু আমি খলিফা বানাবো, ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে খলিফা বানাবো। খলিফা মানে যে আমার যে সৌন্দর্য, আমার যে গুণাবলী, তাদের জীবনে এটা পূর্ণভাবে প্রতিফলিত হবে। আসমানে সূর্য উদয় হয়, আয়নার মধ্যে সূর্য দেখা যায়, আসমানে পূর্ণিমার চাঁদ, আয়নার ভিতরে পূর্ণিমার চাঁদ দেখা যায়। মহান আল্লাহ, মহান আল্লাহ, মানুষের জীবনে আল্লাহ পাকের নূর এবং সৌন্দর্য এবং গুণাবলী এটা আয়নার মতো দেখা যাবে, এইরকম মানুষটাকে বলে খলিফা। বুঝতেছেন আমার কথা ভাইরা? আল্লাহ পাক বললেন যে তোমরা তো ইবাদত বন্দেগি করো, তসবিহ তাহমিদ করো, সিজদা করো, রুকু করো, এটা আমি খলিফা বানাব। এই ফেরেশতারা ফেরেশতাদের সামনেই কথা বলছেন, মানে তোমরা যে পজিশনে আছো তার চেয়েও ঊর্ধ্বের কাউকে আমি বানাব। এই আয়াতে পাক থেকে প্রমাণ হয় যে মানুষ এই পৃথিবীতে বাস করে, দুনিয়াটাকে চাঁদের তাকে হারানোর দিকে, অন্ধকারের দিকে, লানতের দিকে, স্বার্থের দিকে, মোহের দিকে, অন্যায়ের দিকে, অবিচারের দিকে, হাজারো নিচু কাজের দিকে, সবটাকে ধাক্কা দিয়ে সে ছোটে মহান আল্লাহর দিকে, এই মানুষ ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্যাদাওয়ালা। আজমালায় বারা দারি ওয়াজ বাহাই নিজ হাম মুগজার হজে বাহাই কাজমালায় মুগজারি। এজন্য এক বুজুর্গ বলেন যে তোমার মধ্যে দুইটা গুণ আল্লাহ দিয়ে রাখছেন, দুইটা ক্ষমতা। তুই চাইলে পশুর মতো কর্মকাণ্ড করে লাগামহীন যা ইচ্ছা তা এইসব করা, যেভাবে পশুরা করে এসব করার দ্বারা তুমি পশু বরং পশুর চেয়েও আরো নিচে নামতে পারো। আর যদি তুমি চাও এই পশুত্বের মতো মনের মধ্যে যে লাগামহীন যে চাহিদা তাকাজা আবেগ উচ্ছ্বাস পয়দা হয় সেটাকে প্রতিহত করে দিয়া আল্লাহকে তুমি যদি রাজি করো তাহলে ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে আল্লাহ পাক তোমাকে মর্যাদা দান করবেন। শুনতেছেন ভাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। এবং এই কথাগুলো অনেকে ওয়াজ মাহফিলে শুনে কিন্তু বুঝে না, মনে করে যে এই কি শুনলাম এগুলি, এইসব মানুষ কারা যে ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে, আরে বাপরে, এরকম মানুষের মনে মনে ভাবে যে এগুলো বোধ হয় শুনবার ওয়াজ, কিন্তু বাস্তব জীবনে এগুলো কি হওয়া সম্ভব? ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে উঠবে কে? আমরা আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে এমন মানুষদেরকে দেখছি যাদেরকে দেখলে অন্তর থেকে আওয়াজ আছে সত্যি এরা ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মানুষ। যারা মিথ্যা বলতে জানেন না, ধোকা দিতে জানেন না, হ্যাঁ বাজে জিনিস চিন্তা আনতে জানেন না, কারো ক্ষতি করতে জানেন না, কাউকে গালি দিতে জানেন না, ভিন নারীর প্রতি নজর করতে জানেন না, কারোর প্রতি জুলুম করতে জানেন না, হারামের বাইরে হারামের এক পাই এক রত্তি টাচ করতে জানেন না, এই সকল মানুষদেরকে দেখলে মনে হয় এরা ফেরেশতার চেয়েও অনেক ঊর্ধ্বের মর্যাদা সম্পন্ন মানুষ। এরকম মানুষ আপনারা দেখেন না পৃথিবীতে? এক দুজন নিশ্চয়ই দেখছেন, কারণ এই পৃথিবীতে আল্লাহ মানুষদের সামনে এই এমন মডেল দিয়ে দেন যাকে অনুসরণ করলে মানুষ ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে উঠতে পারে। নবী রসুলদের জমানায় নবী রসুলরা ছিলেন, তাদের পরে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, সর্বযুগে আউলিয়া বুজুরগান দিন, বড় বড় উলামায় দিন এইরকম থাকেন যাদেরকে দেখলেই মনে হয় যে সুবহানাল্লাহ, এই তো মনে হয় একদম ফেরেশতা। মুহিউদ্দিন হযরত মাওলানা সাহাবাল রহমতুল্লাহ আলী, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ থানভী রহমতুল্লাহ আলী খলিফা, হাজরতি হুজুর পীরজি হুজুরের সদস্য, হুজুরের পীর ভাই, হযরত মাওলানা সাহাব রহমতুল্লাহ রহমতুল্লাহ আলী উস্তাদ হলেন এই ফজাইল আমাল কিতাবের লেখক, অনেক বড় আলেমে দিন এবং জমান গজ ছিলেন শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী, তার ছাত্র ছিলেন এই মুহিউদ্দিনা হযরত মাওলানা আবরাল সাহেব রহমতুল্লাহ আলী। এই শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, আমার ছাত্র মাওলানা আবরাল হক তো ছাত্র জীবন থেকে একদম গুণামুক্ত জিন্দগির এক ওলিয়াল্লাহ ছিলেন। উস্তাদ তার সম্পর্কে এই কথা বলেন, আমার পীর মুর্শিদ কুতুব আলমার আব্দুল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে একদিন এই মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলী এক মজমার মধ্যে বলতেছিলেন যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বিশাল বড় মেহরবানি, এই জমানাতেও আল্লাহ পাকের এমন বন্দাই জমিনে আল্লাহ রাখছেন যেই বান্দা জীবনে একদিনের জন্য সগীরা গুনাহ করে নাই। তো যা তার একটা ছোট্ট গুনাহ হয় নাই, কিন্তু কে এই মানুষটা তিনি বলেন নাই, আমার মুর্শিদ বলেন আমার দিক থেকে আওয়াজ আসছে, যিনি এই মুখ থেকে এই কথাটা বলতেছেন এই এই মানুষটা তিনি নিজেই। যেমন আমাদের উস্তাদ ঢাকা লালবাগ মাদ্রাসার অনেক বড় আলিম মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকেমুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে একদিন বললেন, এই করাচির হযরত কুতুব আলমার বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে যখন আসলেন সর্বপ্রথম মজলিসটা লালবাগ মাদ্রাসাতে হল, ওখানে আমিও উপস্থিত ছিলাম, শেখ হল মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল মঈন সাহেব রহমতুল্লাহ উপস্থিত ছিলেন, হ্যাঁ হযরত মাওলানা সালাহউদ্দিন সাহেব রহমতুল্লাহ উপস্থিত ছিলেন, এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ উপস্থিত ছিলেন, আমরা ছাত্র আমি উপস্থিত ছিলাম ছাত্র ভাইদের একজন সাথী হিসাবে। ওই মজলিসে আমার শায়খ রহমতুল্লাহ বলছিলেন, দুনিয়া শামসুদ্দিন তাবরিজি সে খালি নেই হ্যায়, দুনিয়া জালালউদ্দিন রুমি সে খালি নেই হ্যায়, হে মুসলমান ভাইরা, হে আলেম উলামারা শোনো, পৃথিবী শামসুদ্দিন তাবরিজি থেকে খালি না, এখনো দুনিয়া জালালউদ্দিন রুমি থেকে খালি না, হানউজা আব্দুর রহমত দুরফাসানাস সেই মহব্বতের সহাবের মক্কা এখনো মজুদ আছে, তোমরা খোঁজ করো তালাশ করো তোমরা পাবে, এবং আল্লাহর বড় বড় হলি তোমরা হবে। এই কথা হযরত ওয়ালা বলছিলেন, আমার উস্তাদ মাওলানা আব্দুল মজিদ ঢাকুজি রহমতুল্লাহ আমাকে বলেন, আমি মজলিস থেকে উঠলাম চিঠি লিখলাম এই বুজুর্গকে, হযরত জি আপনি বললেন যে দুনিয়া শামসুদ্দিন তাবরিজি থেকে খালি না, দুনিয়া জালালউদ্দিন রুমি থেকে খালি না, এই কথা যাত্রার জন্য সম্ভব না বলা, আপনি নিজেই সেই শামসুদ্দিন তাবরিজি, আপনি নিজেই জামানার জালালউদ্দিন রুমি, আমাকে আল্লাহর হস্তে বায়াত করেন। ডাকু বুজুর বলেন, চিঠি লিখলাম এবং আমি হযরতের হাতে বায়াত হয়ে গেলাম। হযরত মুহিউদ্দিনের মাওলানা সাহেব রহমতুল্লাহ আলী যে বলছিলেন, এই জমানাতে এইরকম বান্দা আছে আল্লাহর, যে বান্দার দ্বারা জীবনে কখনো সগীরা গুনাহ ঘটে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি বানানোর তৌফিক দান করেন। এইরকম মানুষ যারা জিন্দেগিতে গুনাই করেন না, দাগি লাগে না, ফেরেশতাদের চেয়েও কি তাদের মর্যাদা উঠবে না? কেন উঠবে? হাফেজ ইবনে হাজার আসসানি রহমতুল্লাহ আলাইহ বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ ফতুল বাড়িতে বলেন যে ফেরেশতা মানুষের জিকির ফেরেশতার জিকিরের চেয়ে বেশি মর্যাদাওয়ালা। মানুষ যে আল্লাহর জিকির করে এটার দাম ফেরেশতার জিকিরের চেয়ে বেশি। কেন? ফেরেশতারা নিকট থেকে আল্লাহর নূর তাজাল্লি সৌন্দর্য দেখে, মানুষ সেটা দেখে না। নম্বর দুই, ফেরেশতাদেরকে গুনায় টানে না, নারী টানে না, সৌন্দর্য টানে না, স্বার্থে টানে না, মোহে টানে না, কোন রকমের অহংকারে টানে না। মানে ফেরেশতার সামনে আল্লাহ থেকে বিচ্ছিন্নকারী কোনো বস্তু নাই, কিন্তু এই মানুষের সামনে সারা দুনিয়া মানুষকে টানে দুনিয়ার দিকে, হারামের দিকে। হাজারো এই ঝামেলার মধ্যে, হাজারো বিপরীত হাওয়ার মধ্যে সব বাদ দিয়ে মোমেন বান্দা ছুটে আল্লাহর দিকে এবং আল্লাহকে ডাকে। এই জন্য তার এক এক জিকিরের দাম ফেরেশতার লাখো জিকিরের চেয়ে বেশি। এই জন্য এই বান্দার এক এক সেজদার দাম ফেরেশতাদের লাখো কোটি সেজদার চেয়ে বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো ভাই, সুবহান সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মিয়া। এই জিন্দগি বড় মূল্যবান। হ্যাঁ, অনেকে খামোখা বলতে থাকে, দোয়া করেন, বলতেই থাকে দোয়া করেন জলদি মৌত হয়। আরে জলদি মৌত হওয়ার দরকার কি? আল্লাহ পাক সুস্থ রাখেন, সহি সালামত রাখেন, আল্লাহ পাক সহি সালামতে আমাদেরকে দীর্ঘ হায়াত দান করেন। জিন্দগির এক একটা নিঃশ্বাস দান, এক একটা নিঃশ্বাস মূল্যবান। যতক্ষণ দুনিয়াতে জিন্দা থাকি, কালেমা বুকে, ইমান বুকে, আল্লাহ পাকের নাম মুখে, এইরকম জিন্দগি অনেক দামি। সারা জাহানের বাদশাহের চেয়ে বেশি দামি ওই বান্দার জিন্দগি, যে বান্দা আল্লাহ পাকের জিকির ওয়ালা জিন্দগি বানাইছে, যার জাহানে আল্লাহ পাকের নাম আছে, আল্লাহ কসম তার এক একটা নিঃশ্বাস সারা জাহানের বাদশাহ পাওয়ার চেয়েও বেশি দামি। আমার কথা কি আপনারা বুঝেন ভাইরা? এই যে মানুষ যখন ইমানওয়ালা হয়, আল্লাহ সন্তুষ্টির পথে চলে, সে যে ফেরেশতার চেয়ে উর্দে উঠে, এটা কি এখনো বুঝে আসে নাই? আরো শুনবেন আপনারা। হ্যাঁ, হাফেজ জহুরুল রহমতুল্লাহ আলাইহি আমারও উস্তাদ, হযরত হাফেজ জহুরুল রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিসের কতগুলো কিতাব পড়ার তৌফিক হয়েছে, নাসাই শরীফ, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, হ্যাঁ এগুলো হয়তো ধর্ম জুদুর রহমতুল্লাহের কাছে পড়ার তৌফিক হয়েছে। তহাবি শরীফ পাঁচটা কিতাব হল না, আমাদেরকে সবকের মধ্যে বললেন যে গেলাম আমি গোহরডাঙ্গা মাদ্রাসায় কবর জিয়ারত করলাম, কবরের পাশের কামরাটাতে হেরজোখানাতে রাত্রে আমি শুইতে গেলাম, দেখলাম যে কবরের দিক থেকে খুশবু আছে, কেবল একটা এমন খুশবু যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক খুশবু, মনে হয় অপার্থিব খুশবু। আমার মনে খুব একটা দাগ কাটলো যে বিষয়টা কি, আমি গেলাম, উঠলাম, কবরের কাছে গেলাম, কবরের মাটি হাতে নিয়ে শুয়ে দেখি কবরের মাটির থেকেই এই খুশবুটা আসতেছে। আমার প্রিয় বন্ধুরা, কি মানুষ তারা, দুনিয়ার থেকে চলে গেছেন তো তার কবরের মাটি ভেদ করে খুশবু আসতেছে, কি মানুষ এই মানুষরা ছিলেন, কিসের খুশবু এটা? তাদের ইমানের খুশবু, আল্লাহর মহব্বতের খুশবু, তাদের জীবনে যে সুন্নত ছিল সে সুন্নতের খুশবু। হ্যাঁ, কি বলবো, মাওলানা দারুদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, বয় আ দিল বরকু পররা নিসাবাত ই জবান জুমলা হারা নিসাবাত। হে মানুষ, যখন আল্লাহ পাকের নামের জিকির আমি মশগুল হই, আল্লাহর বন্দেগিতে মশগুল হই, দোয়া মোনাজাতে মশগুল হই, আরশে আজম থেকে আল্লাহ পাকের এমন খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছে আমি যেটা উপলব্ধি করি, উপভোগ করি, যে সেটাকে ব্যক্ত করার মতো কোনো ভাষা আমার কাছে নেই। কিভাবে তোমাদেরকে আমি বুঝায় বলবো, উপলব্ধি করতে পারি কিন্তু বুঝায় বলা সম্ভব না। দিলবর চু পড়লাম এই জবানা জুমলা হার আমি সবাই শুনতেছেন ভার। এবং এতো রসুল আল্লাহ পাকের খুশবু, আল্লাহ পাকের জাতের খুশবু। ভারত এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ফজলুর রহমান গানী মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহ, তিনি ভোর রাতের তাহাজ্জুদের নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন, জিকির করতেন। যখন ভোর হইতে শুরু করত তখন তিনি বলতেন যে ব্যাপার কি, কেউ বাদ সবা আজ বহুত মুশকে বার হয়, আমি ভোরের বাতাসের সঙ্গে কিসের খুশবু এরকম পেতেছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কেউ বাদ সবা আজ বহুত মুশকে বার হয়, আজকের ভোরের বাতাসের সঙ্গে এত খুশবু কেন আছে, বৃষ্টি বর্ষণের মতো ভোরের বাতাস যেন খুশবু বর্ষণ করতেছে। সাজ হাওয়াকে রুখতে খুলি জুলতে ইয়ার হয়, মনে হয় আমি যে আল্লাহকে ডাকতেছিলাম, তাহাজ্জুদ পড়তেছিলাম, সিজদা করতেছিলাম, কান্নাকাটি করতেছিলাম, সে কারণে আল্লাহ পাক আমার দিকে মুতাওয়াজ্জিহ ছিলেন, রহমত বর্ষণ করতেছিলেন, আমাকে আদর দান করতেছিলেন, সেই আল্লাহ পাকের নূর ও তাজাল্লির খুশবু এই বাতাসের সঙ্গে আমি টের পাইতেছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কেউ বাদ সবা আজ বহুত মুশকে বার হয়, শায়দ হাওয়াকে রুখতে খুলি জুলফি আর হয়। আমার ভাইরা, মানুষ যখন খুশবুদার তেল ব্যবহার করে যেদিকে হাতে ও শরীর থেকে বাতাসের মধ্যে খুশবু পাওয়া যায়, পাউডার দিছে খুশবুদার পাউডার, তেল দিছে, আতর লাগাইছে শরীরে, এখন যেদিক যায় সেদিকে সব আশপাশের লোকেরা কিরে খুশবু আসে কোন দিক থেকে, দেখা যায় হাদিসা উমরা ঘুরে আসছেন ও যাইতেছেন তো ওই যে আতরের খুশবু। হ্যাঁ, জুমার নামাজ পড়তে আসছে, ঈদের নামাজ পড়তে আসছে, হ্যাঁ, ইমানওয়ালা বান্দারা সুন্নত হিসাবে খুশবু ব্যবহার করে আসছে, সেই খুশবু এর পাওয়া যাইতেছে, অনুভব হয় না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তা দিয়ে হাঁটতেন, সমগ্র রাস্তার বাতাসের মধ্যে তার দেহ মুবারকের খুশবু ছড়ায় পড়ত। একটা লোক কোন দিক থেকে আসছে, এখানে রাস্তা কাকেও নাই, কিন্তু পুরো রাস্তা জুড়ে দূর দূর পর্যন্ত খুশবুই খুশবু। মানুষ এরকম খুশবু পাইলেই অপার্থিব খুশবু, সকলেই বিশ্বাস করতে বাধ্য হইত নিঃসন্দেহে একটু আগে এই রাস্তা দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অতিক্রম করতেন। দেহভাবে ঘুরবু বাতাসের মধ্যে এভাবে ছড়ায় আছে। একবার এক সাহাবী আসছেন এবং বললেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে আমার মেয়ের বিয়ে হবে, আমার মন চায় যে আপনার কোন একটা জিনিস আমার মেয়ের বিয়ের জন্য আমি নিয়ে যাব, আপনার পক্ষ থেকে কোনো সহযোগিতা। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন যে তুমি এক কাজ করো, একটা শিশি নিয়ে আস। তো শিশি নিয়ে আসছে, আমি শিশু নিয়ে আসছেন। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শিশির মুখের মধ্যে এরকম হাত এইভাবে ধরলেন, আর এই হাত থেকে আস্তে আস্তে ঘাম ঝরতেছিল। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বদন মুবারকের ঘাম ঝরতেছিল, দেহ মুবারকের ঘাম। রসুল সাল্লাহ আলী সাল্লাম ওটার মুখটা বন্ধ করতে বললেন, এটা মুখ বন্ধ করো, নিয়ে যাও। তোমার মেয়েকে বলবা যখনই খুশবু ব্যবহার করতে মন চায় এই ঘাম ব্যবহার করবে। এই ঘরের মধ্যে যে এই শিশিটা ছিল, এই শিশির খুশবুতে পুরো এলাকা দূর দূর পর্যন্ত খুশবু ধরা হয়ে থাকত। ওই বাড়ির নাম ছিল বাইতুল মুতাইয়াবিন, খুশবুদার, খুশবুওয়ালাদের বাড়ি। মানুষে বলে না মরিচওয়ালাদের বাড়ি, আলুওয়ালাদের বাড়ি, হলুদওয়ালাদের বাড়ি, কোন একটা নাম দিয়ে দেয়, এটা খুশবুওয়ালাদের বাড়ি। সব খুশবুদার মানুষ, সবসময় খুশবুই খুশবু, বাড়ির পাশ দিয়ে গেলেই খুশবুই খুশবু, ওই ঘরের পাশে খুশবুই খুশবু, বাইতুল মুতাইয়াবিন। এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা খুশবুওয়ালা ছিলেন। সাউথ আফ্রিকাতে আমার এক পীর ভাই ছিলেন, অনেক বড় আলেম, বহুতই বড় বুজুর্গ, আল্লাহর বলি হযরত মাওলানা ইউনুস পটেল রহমতুল্লাহ আলাইহি, ঢাকাতে আসছিলেন। তিনি ঢাকাতে একবার মোহাম্মদপুরে এক জায়গায় বয়ান করতেছিলেন, সে বয়ানে যারা শরীক হয়েছেন শোনার জন্য আমার উস্তাদ শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তিনি তো সব জায়গায় যেতেন না, তো তিনিও সেই মজলিসে উপস্থিত ছিলেন এবং এই বুজুর্গের বয়ান শুনে অনেক বেশি মুগ্ধ মোহিত হয়েছিলেন। হযরত মাওলানা ইউনুস পটেল রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছিলেন আমাদের ঢাকার হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, লালবাগ শাহি মসজিদের যিনি লম্বা জমানা পর্যন্ত খতিব ছিলেন, তিনি গেছিলেন মাওলানা ইউনুস পটেল রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। কেন? এই মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি খবর পাইছেন যে ওই মাওলানা ইউনুস পটেল রহমতুল্লাহ আলাইহির বাড়িতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মুবারক আছে। সেই চুল মুবারক যখন ওনাকে দেখানো হয়েছে সেখানে যাওয়ার পরে, শিশির মধ্যে চুলটা রাখা না, একটা মোমের মধ্যে চুলটা রাখা, চুল ওই চুল মুবারক একটা মোমের সঙ্গে লাগায় রাখা হয়েছে আটকা, বাস এরপরে কোনো কিছুর ভিতরে হেফাজত করে রেখে দিস, ওটাকে খুলে সামনে আনলেই খুশবু ছড়া যায় চতুর্দিকে। আমি শুনলাম, ভাই আজীব ঘটনা, সুবহানাল্লাহ। এরপরে করাচিতে এই হযরত মাওলানা ইউনুস পটেল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমার যখন দেখা হয়, আমাকে অনেক বেশি মহব্বত করতেন, আমিও মহব্বত করতাম ওনাকে, তো ওনাকে আমি প্রাইভেসিতে বললাম যে এইরকম খবর শুনলাম, এটা আপনার বাড়িতে এই দৌলত আছে। উনি হাসলেন এবং বললেন, আপনি সাউথ আফ্রিকা আছেন, আমি তো সকলকে দেখাই না, আপনাকে দেখাব, আপনাকে সে চুল মুবারক দেখাব। শুনতেছেন ভাইরা? তো এটা উনি কোথেকে পালেন? লন্ডনের এক আমার পীর ভাই করাচিতে আমার শেখের খানকা আছেন, তো ওনাকে আমি যখন এই বিষয়টা বললাম, উনি আমাকে হাসলেন এবং উনি আমাকে বললেন যে এই চুল মুবারক উনি তো আমার নিকট থেকে নিতেন, আরে ভাই আসো, সে কি বিষয় এটা? বলেন যে এটা আমাদের কিসমত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র চুল মুবারক আমাদের কাছে আছে, আমার খালার নিকটে, খালার তত্ত্বাবধানে একটা কামরার মধ্যে এটা আছে, এবং যাতে এটা হারায় না যায় সেজন্য মোম গলায় মোমের ভিতরে দিয়ে রাখা হয়েছে, মোমের ভিতরে আটকায় রাখা হয়েছে। মানুষ মারা গেলে চুল কিন্তু মারা যায়, চুলের জীবন থাকে না, ঠিক না? কিন্তু ওই চুল একদম জীবনওয়ালা, জিন্দা চুল। কিভাবে? যে ওই আমার পীর ভাই বলেন যে এই চুল মোবারক থেকে চুল গজাতেই থাকে, এই চুল থেকে চুল গজাতে থাকে, বলে আস্তে আস্তে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাড়তে থাকে। কিন্তু কোনো মানুষকে দিলে সে যদি এটার সম্মান রক্ষা করতে না পারে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা সেই চুল কাউকে দেই না, সে মূল একটা চুল আমরা রাখি আর বাকিগুলোকে নিয়ে গোপনে কোথাও দাফন করে দিই। বলেন যে এই সাউথ আফ্রিকার মহানায়ক ইউনুস পটেল সাহেব কোনোভাবে যখন জানতে পারতেন আমার নিকটে যে এই চুল মুবারক আছে এবং তার ভিতর থেকে এরকম চুল এই গজাতে থাকে, বাড়তে থাকে, তো উনি আমাকে গোপনে দরখাস্ত করছেন যে ভাই আমাকে একটা দেন আপনি। তা আমি বলছি দেখি কি করা যায়। উনি সাউথ আফ্রিকা থেকে লন্ডন গেছেন মাওলানা ইউনুস পটেল রহমতুল্লাহ আলাই একটা মাত্র চুল মুবারক সংগ্রহের জন্য। কথা বুঝছেন ভাইরা? বলেন যে এই একটা মাত্র চুল ওনাকে আমরা দিছিলাম সেটা উনি নিয়ে গেছেন। হযরত মাওলানা ইউনুস পটেল রহমতুল্লাহ আলাই আমাকে বললেন যে মাওলানা আপনাকে কি বলবো, আমি চুল মুবারক নিয়ে আসলাম, মোমের মধ্যে এটাকে মোম গলায় মোমের ভিতরে আটকে আটকে হেফাজত করলাম। বলেন যে এরপরে একদিন সকালবেলা ভাবলাম একটু খুলে দেখি এক জায়গায় এক ডাব্বার মধ্যে হেফাজত করা আছে। বলে খুললে পুরা ঘর খুশবু ছড়াই গেছে, পুরা ঘরের মধ্যে খুশবু ছড়াই গেছে। বলে যে আমার সন্ধ্যাবেলা মন চাইল যে একটু দেখি, আবার খুললাম তো একদম ভিন্ন আরেকটা খুশবু ছড়াই গেছে। কয়েকদিন পরে আবার খুললাম তো আরেকটা নতুন খুশবু ছড়াই গেছে। যখনই খুলতাম তখন নতুন খুশবু, আগের খুশবু না, আরেকটা খুশবু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রূহে এই আত্মাতে তাহলে কি পরিমাণ খুশবু মজুদ ছিল, তার চুল মুবারকের ভিতরে যদি এই পরিমাণ খুশবু এখনো মজুদ থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভয় এজন্য মানুষ যখন ইমান বলা হয়, জিকির বলা হয়, সুন্নত বলা হয়, আল্লাহ পাকের খুশবু তার রুহের মধ্যে পয়দা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু তার অন্তরাত্মা পয়দা হয়, এই পুরা মানুষটাই মুয়াত্তার হয়ে যায়, খুশবুদার হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে নূরওয়ালা জিন্দেগি দান করেন, খুশবুওয়ালা জিন্দেগি দান করেন। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তোমার মাওলানা আব্দুল নবী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাকের জিকিরে যখন আমি মশগুল হই আদম থেকে আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। তো এই সারাটা পৃথিবী অন্ধকারে ডুবার ছিল, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু পবিত্র কোরআনে বলেন যে কদ জাআকুম মিনাল্লাহ নূরুন ও কিতাবুন মুবিন, যে আসমান থেকে যে আমার কিতাব আছে কোরআনে করিম পুরোটা নূরই নূর। মানুষ যতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল থাকে অন্তর নূরই নূর পয়দা হইতে থাকে। হাফেজরা 30 পারা কোরআন দ্বারা মুখস্থ করেন, অন্তর ভরা নূরের এক বিশাল সাগর নিয়ে তারা ঘুরতে থাকেন। একজন হাফেজ কোরআন দিনওয়ালা, ইমানওয়ালা, তাকওয়াওয়ালা, সুন্নতওয়ালা, নেক আমলওয়ালা, এই হাফেজ দুনিয়ার যে কোনো প্রান্তে যায় যে নূরের অকুল মহাসাগর তার ভিতরে মজুদ থাকে, সে নূর নিয়ে সেজে যেতে থাকে, পুরা কোনটা কোরআন তো নূরই নূর। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন যে দরিয়ার মধ্যে দেখা গেল দুটো লাশ ভাসতেছে, নদীর পাড়ে মানুষজন অপেক্ষমান, ঢেউয়ের ধাক্কা লাশ ভাসতে ভাসতে বাতাসের ধাক্কা ওই নদীর কূলে পৌঁছে গেছে। উঠাতে হলো কাফন একদম অক্ষত দুজনেরই, এবং দুটো লাশ একদম অক্ষত, মনে হয় যে জেতা মানুষ ঘুমেছে, কেউ চিনে না, মানুষজন ভিড় করতেছে। অনেক খোঁজাখুঁজির পর ওই অঞ্চলের বুড়া বুড়া মানুষরা আসলেন এবং তারা পরিচয় দিলেন, দুজন দুই হাবেসা। এই দুজন দুইটাই দুই হাবেসাবের লাশ। অনেক দূরে এক এলাকাতে এক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছিল, কিন্তু নদীর ভাঙনে ওই কবরস্থান ভেঙে গেছে। সেই লাশ ভাসতে ভাসতে এখানে পড়ছে, কিন্তু দুজনের লাশ একদম অক্ষত, পচে নাই এবং চেহারা নূরে ঝলমল করতেছে, এবং কাফনের কাপড়ে কোনো দাগ নাই, কোনো চিহ্ন নাই, একদম ধব্ধ বা পরিষ্কার কাফনের কাপড়। কাফনের কাপড় পুরানো হয়নি, একটা সুতো পচে নাই, নষ্ট হয়নি। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আজীব ঘটনা। ফকির বলে মত মহান আসাবলী জানুল রহমুল্লাহ বয়ান করছেন। কিন্তু একজনের কাপড়টা, কাপড়ের কাপড়টা বেশি ধবধবা উজ্জ্বল, আরেকজনেরটা একটু কম উজ্জ্বল। তো মানুষজন বলল ওই মুরব্বীদেরকে যারা পরিচয় দিতে পারছেন যে ওনার কাপড়ের কাপড়টা একটু বেশি পরিষ্কার আর ওনারটা একটু কম, কারণ কি? তখন ওই মুরব্বীরা বললেন এই হাবেসা যার কাপড়ের কাপড় উজ্জ্বল বেশি তিনি বেশি নেক আমল বলা ছিলেন, আর ইনি একটু কম আমল বলা ছিলেন। সেটাও ফুটে উঠছে তাদের কাজের মধ্যে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবাহু বলেন আল্লাহ পাক অভিভাবক এবং বন্ধু সমস্ত মুমিনদের। আল্লাহ পাক মুমিনদেরকে সব অন্ধকার থেকে মুক্ত করে নূরই নূরের দিকে নিয়ে আসেন। এই জন্য সত্যিকার যে মুমিন হয় নূরওয়ালা হয়, আপাদ মস্তক নূরওয়ালা, নূরের মধ্যে ডুবা থাকে। আল্লাহ কসম, একজন খাঁটি ইমানদারের অন্তরে যে নূর থাকে, বরং একজন গুণাগার মুমিনের অন্তরের ইমানের যে নূর, এটা এই আসমানের চন্দ্র সূর্যের নূরের থেকেও অনেক বেশি প্রখর, বহুত প্রখর। শুনতেছেন ভাই? ইমান এমন এক জিনিস। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক বলেন যে যে বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট রাখে, নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর দিকে মোতাবজ্জে থাকে, আল্লাহ সন্তুষ্টি ওয়ালা জিন্দগি বানায়, আল্লাহ আল্লাহর সন্তুষ্টির তালাশে ব্যস্ত থাকে, ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন তাদের অন্তরে এই পরিমাণ নূর থাকে যে উচ্চা উচ্চা তাদের চেহারার মধ্যে ভাসতে থাকে, চেহারার মধ্যে সেই নূর ফুটে উঠে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি ওই সকল বান্দারা ইজার উ জুকির আল্লাহ, যে তাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে হয়। শুনতেছেন ভাই? নূর প্রথম অন্তরে আসে, ফের অঙ্গ প্রত্যঙ্গে, আমলের মধ্যে, জিন্দগির মধ্যে আসে। ইন্না নূর ইজা কুযিবা ফিল কলবি ইনফাসালাহু সবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দার অন্তরে আল্লাহ পাক যখন নূর দান করেন অন্তরটা বিশাল বড় হয়ে যায়, আর এই নূর থেকে খালি অন্তর সংকীর্ণ থাকে, ছোট্ট চিন্তা, ছোট্ট নজর, ছোট্ট লক্ষ্য, ছোট্ট ক্ষুদ্র এবং তুচ্ছ। নমরুদ, ফেরাউন, আবু লাহাব, আবু জাহাল, এদের অন্তরাত্মা ইমান থেকে বঞ্চিত, এজন্য তাদের নজর সংকীর্ণ। তাদের নজর ধানের উপরে, চালের উপরে, গমের উপরে, পাটের উপরে, কাঁঠালের উপরে, আলুর উপরে, কুমড়ার উপরে, এই দুনিয়ার উপরে, চেয়ার টেবিলের উপরে, বেশি বেশি একখান সিংহাসনের উপরে, এর ঊর্ধ্বে এদের নজর উঠা সম্ভব না। এই ঘৃণিত দুনিয়া, তুচ্ছ দুনিয়া, এই দুনিয়ার এই ঘৃণিত বস্তুর ঊর্ধ্বে ওদের নজর উঠতে পারে না। আর এক মোমেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, তার নজর সব আসমানের ঊর্ধ্বে, আরো তেরো ঊর্ধ্বে মহান আল্লাহ উপরে থাকে তার নজর। শুনতেছেন ভাই, মোমেনের নজর ইমান বলার নজর এই ক্ষুদ্র দুনিয়ার উপর থাকে না। মোমেন থাকে দুনিয়াতে, হাতে চলে দুনিয়াতে, খায় লয় দুনিয়াতে, হালাল উপার্জন করে দুনিয়াতে, কামাই করে, চাকরি বাকরি করে দুনিয়াতে, কিন্তু তার নজর থাকে আল্লাহ পাকের দাঁতের উপরে, আল্লাহ পাকের মহান সত্তার উপরে। মুসলমানের কাজে কর্মে চব্বিশ ঘন্টায় সেটা আপনাতেই অটোমেটিক ফুটে উঠতে থাকে। আগুন, আগুনকে কি ভাই গামছা দিয়ে বাঁধা রাখা যায়, থালা দিয়ে বাঁধা রাখা যায়? আগুন এমন এক জিনিস আপনাতেই এইভাবে নিজের অস্তিত্বের প্রকাশ ঘটাইতে থাকে, অস্তিত্ব তার ফুটে উঠতে থাকে, থালা দিয়ে বাঁধা যায় না। মোমেন তার আত্মার, তার আত্মার এমন এক সম্পর্ক আল্লাহ পাকের দাতের সঙ্গে ইমানের সূত্রে, যে সকল কর্মে যে তার নজর যে আসমানের উপরে, তার নজর যে আল্লাহ পাকের দাতের উপরে, সব কর্মে আপনাকেই এটা ফুটে উঠতে থাকে। কোন নারী নিজেকে লুকাইতে পারে না, নিজের নারীত্বকে গোপন করতে পারে না, কোন পুরুষ নিজের পুরুষত্বকে, পুরুষকে গোপন করতে পারে না। মোমেনের ইমান জিন্দগির রংকে মোমেন গোপন করতে পারে না। মুসলমান যখন ঘুম থেকে থাকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, খাইতে বসে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে। মুসলমান খানা খায়, আল্লাহর নাম নিয়ে খানা খায়। মুসলমান ঘুমাইতে যায়, আল্লাহর নাম নিয়ে ঘুমায়। বিপদে পড়ে আল্লাহকে ডাকে, দরকার হয় কিছু আল্লাহর কাছে চায়। মোমিনের কদম কদম আল্লাহর সঙ্গে তার সম্পর্ক এটা ফুটে উঠে। শুনতেছেন ভাইরা, অসুস্থ হলে মুসলমান সেইটা মনে করে না ডাক্তার ভালো করে দিবেন, ডাক্তার সাহেব আপনি ভালো করে দেন, ডাক্তার সাহেবের দ্বারা চিকিৎসা করা, কিন্তু মোমিনের বিশ্বাস থাকে অন্তরে ভালো করবেন আমার মহলা। আমার মাওলা আমাকে খাওয়ান, আমার মাওলা আমার পিপাসা লাগলে পানি পান করা আমার পিপাসা নিবারণ করে দেন, আমাকে শান্তি দেন। আমি অসুস্থ হলে আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করেন, আমার আল্লাহ আমাকে রিজিক দান করেন। মোমেনের নজর ভাতের উপরে না, সেই রিজিক দাতার উপরে, রিজিকের উপর নজর থাকে না, রিজিক দাতার উপরে নজর থাকে। মোমেনের নজর ক্ষেতের উপর থাকে না, এই ক্ষেতের মধ্যে যিনি ফসল দান করেন, এই বাগ বাগানে যিনি ফল দান করেন, সেই মহান দাতের উপরে এক মোমেনের নজর থাকে। নজর ও হো কারণ মকাতে পার হো যায়, মগর জব রুয়ে তা ভাবে পড়ে যায় তো বেকার হো যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কামেল ইমান নসিব করেন, আল্লাহর সঙ্গে গভীর মহব্বত নসিব করেন, এবং কোরআনে পাকের নূরওয়ালা জিন্দগির পথে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং কবুল করেন। কি সেই মুমিন এক মুসলমানের জিন্দগি মাশাআল্লাহ কি মুবারক। হোক মুসলমান হাজার দোষওয়ালা, হাজার ত্রুটিওয়ালা, হাজার গুণাগার, কিন্তু সেই মুমিনের অবস্থা যে হাজার গুণা করল, যে আকাশে সূর্য ভোর হয়ে গেছে কিন্তু এত ঘোর মেঘ যে মেঘের কারণে সূর্য দেখা যায় না, তাই বলে কি সে আজকের দিনটা কি অমাবস্যার রাত? আমার কথা আপনারা বুঝেন না, এরকম হয় না যে বর্ষাকালে এমন মেঘ হয় যে কোনো ক্রমেই আপনার সারাটা দিনে সূর্য দেখা যায় না, এমনটা হয় না? কিন্তু এই সূর্য না দেখার কারণে সেটা কি রাত্রিবেলা না দিনের বেলা, এটা যদি বুঝে থাকেন তাহলে মোমেন তার ভিতরে ইমানের সূর্য মজুদ আছে, তার গুণার কারণে পুরো জীবনটা তার এরকম একদম মেঘে ভরে গেছে, গুণার দাগে ভরে গেছে, আল্লাহর কসম। তারপরেও এই মোমেন এই ইমানওয়ালা এই লাখো সূর্যের নূরের চেয়ে বেশি নূরওয়ালা তাকে তখন। এই জন্য আমার ভাই আমাদের কাজ শুধু এতটুকু, একটু আমরা তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, নিজেকে পাক পাক করার জন্য একটু চেষ্টা করি, একটু ফিকির করি। ইমান এত পাওয়ারফুল জিনিস, এত নূরওয়ালা যে গুনার লাখো কোটি এই মেঘ এই ইমানের নূরকে একদম ঢেকে ফেলতে কশ্চিনকালও পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আসফ আলী থানভী নাবরল্লাহ তাআলা বরকাতাহু বলতেন যে একটা মানুষ একদম আপাদমস্তক, পেশা পাখানা একদম নাপাক, ডুবে গেছে, ভীষণ বিশ্রী অবস্থা, কিন্তু যদি দরিয়ার পারে নদীর পারে গেল, গিয়া সেখানে একটা একবারই একটু ঝাঁপ দিল, দরিয়ার মধ্যে নামল, বস পাক পাক হয়ে গেল, এই দরিয়া কি নাপাক হয়ে যাবে? এই নাপাক লোকটা এই গোসল করার কারণে দরিয়ার মধ্যে নদীর মধ্যে সে নদী কি নাপাক হয়ে যাবে? কিন্তু ও কি নাপাক থাকবে গোসল করার পরে? সব নাপাক শেষ হয়ে গেল। আমার ভাই যে হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, এই মুসলমান অনুরূপ ভাবে তোমার বেসুমার নোংরা অপিষ্ট জিন্দগি তুমি তওবা করো, এই তওবার বরকতে আল্লাহ পাকের এমন নূরের দরিয়া তুমি ডুব দিবা, পুরো জিন্দগি মুহূর্তে একদম পাক পাক হয়ে যাবে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, এই ইমানওয়ালারা হাজার ভুল থাকলে ত্রুটি থাকলে তুমি তওবা করো, আমি গ্যারান্টি দিলাম তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তুফলিহুন মানে হল জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া এবং আল্লাহকে পেয়ে যাওয়া। শুনতেছেন না? এবং এক আয়াত আল্লাহ পাক বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার, তোমরা যে আল্লাহ তোমাদেরকে পালেন, যিনি পালেন তার মায়া লাগে, এজন্য তোমরা তার কাছে মাপ চাও, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। ইন্নাহু কানা গাফফার, যে অবশ্যই তিনি মাফ করবেন কারণ তিনি বড় ক্ষমাওয়ালা। এক আয়াত আল্লাহ পাক বলেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله পাক বলে, হে রাসূল, আমার এই কথাটা লোকদেরকে শুনিয়ে দেন কি যে হে বান্দারা, তোমরা যত অপরাধী হও না কেন, যত গুনাহগারী হও না কেন, যত বেশি সীমা লঙ্ঘনকারী হও না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, মাপ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব। কোয় না আমি দি মর কাউমি দেহাত, সোয় তারি কি মর খুশি দেহাত, এখানে নিরাশার কোনো কথা নাই, নৈরাশের নাম নাই, আশাই আছে। হ্যাঁ, এক বুজুর্গ বলেন যে মহান রব্বুল আলামিন তো ডাকতে থাকেন যে বাজ আ বাজ আ, আর উঞ্চে হাসি বাজ আ, গর কাফর গবর বুতপরস্তি বাজ আ, যে তুমি যতই অপরাধী হও, এমনকি তুমি যদি মূর্তি পূজক অগ্নি পূজকও হও, তুমি তওবা করো, ঈমান আনো, মাফ চাও, মাফ করে দিব। তো এক মোমেন্ট সে তো মূর্তি পূজা করে নেই, শেরেক করে নেই, কোনো কুফর করে নেই, মোমেন্ট তো মোমেন্ট, খালি গুনাই করছে, অগ্নি পূজকও তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, তো মোমেন্ট তওবা করলে আল্লাহ কেন মাফ করবেন না? আমার ভাইয়ের জন্য সকলে নিজের ভুল ত্রুটিগুলো এগুলোর থেকে তওবা করি, আল্লাহ পাকের নিকট মাফ চাই। মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ মুসলিম শরীফে বলেন, রহম কুন বর উমরে রফতার বরজাফা, হে আল্লাহ, আপনি সীমাহীন দয়া দিয়ে আমাকে পালতেই থাকছেন, হে দয়াবান, হে মেহরবান, আপনি মেহরবানি করে আমার জীবনের সব গুণা আপনি মাফ করে দেন। রহম কুন বর উমরে রফতার বরজাফা, জীবনটা আমি ধ্বংস বরবাদ করে ফেলছি, আপনি আমাকে মাফ করে জাহান্নামের কীট হওয়া থেকে আমাকে হেফাজত করেন। বিভিন্ন ভাষায় যার মনে যেভাবে চায় আল্লাহর কাছে ফরিয়াদ করা, মিনতি করা, আল্লাহ পাক বান্দার এই কান্নাকাটি, কান্নার ভঙ্গি, মিনতি, এই চোখের পানি, এটাকে ভীষণ পছন্দ করেন, এটা দেখলেই আল্লাহ তাআলা মাফ করে দেন এবং তার জন্য বিশাল রহমতের এবং কামিয়াবির ফয়সালা করে দেন। হযরত হাজি ইমদাদুল্লাহ মুয়াজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের সামনে সেজদায় পড়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে খোদাই বান্দারা রুসুয়া মকুন গর বদম মন ফির মন পয়দা মকুন, হে আল্লাহ, আমার গুনাহ আপনি মাফ করে দেন, আমি গুনাহগার কিন্তু আমার গুনাহ আপনি আপনি জানেন দুনিয়ার কাউকে, হ্যাঁ কোন মাখলুককে দুনিয়া আখেরাতে আপনি জানতে দিয়েন না, আবার সব ভুল ত্রুটি আপনি গোপন রাখেন, কি ভাষা দেখেন, গরমরা ইবার সত্তারি কুনি তওবা করদম মঞ্জে হর না করদানি, হে আল্লাহ এইবার যদি আপনি আমার মাফ করে দেন আমি ওয়াদা করলাম আর আপনার হুকুমের বাইরে আমি যাব না, আর নাফরমানির পথে যাব না। হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ভাইয়া দুনিয়াতে আসলাম, হ্যাঁ নওয়াব হলাম এবং বড় ক্ষমতাওয়ালা হলাম, রাজা বাদশাহ হলাম, সিংহাসনের অধিপতি হলাম, সব হলাম, বড় বড় ফ্যাক্টরির মালিক হলাম, হ্যাঁ হীরা কাঞ্চনের মালিক হলাম, কিন্তু আল্লাহকে পাইলাম না, আল্লাহকে চিনলাম না, আল্লাহকে জানলাম না, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করলাম না, আল্লাহর কসম এই জিন্দগি একদম বরবাদ, এই জিন্দগির এক পয়সার মূল্য নাই। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান তুমি সব পাইছো আল্লাহকে পাও নাই, তুমি কপাল বড়, তুমি কিছুই পাও নাই, আর তোমার যদি কিছু নাই তুমি আল্লাহকে পেয়ে গেছো, তো আমার ভাই মুসলমান তুমি শ্রেষ্ঠ ভাগ্যবান, তুমি সব কিছুই পেয়ে গেছো, তুমি সব কিছুই পেয়ে গেছো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা হযরত খাজা আজিজুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার প্রিয় মাওলা যত মেয়েরা তো সব মেয়েরা ফলক মেয়েরা জমি মেয়েরি আগর একটু নেই মেয়েরা কই সে নেই মেয়েরি, হে আল্লাহ যদি আপনি আমার হন তো সব আমার, আপনি যদি বলেন যে তুই আমার আমি তো উর্বর খুশি, আপনি আমার হয়ে গেলে সব আমার, এই আসমানটা আমার, এই পৃথিবীটা আমার, সব কিছুই আমার, আল্লাহকে যে পাওয়া যায় সমস্ত ধন দৌলত তার হাতের মুঠে এসে যায়। সবচেয়ে বড় কাজ হল আল্লাহ আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি রাখা, এই ফিকিরে লাগিয়া থাকা সব সময়। আল্লাহ নারাজ না হন, একজন মারতে পারে কিন্তু মারে না, কি জন্য, আল্লাহ নারাজ হবেন, গালি দিতে পারে দেয় না কেন, আল্লাহ নারাজ হবেন, হ্যাঁ না, একজনের অপমান করতে পারে লাঞ্ছিত করতে পারে কিন্তু তারপরও সহ্য করে, ওর অপমান করে না কেন, আমার আল্লাহ নারাজ হবেন, হ্যাঁ ওর বিরুদ্ধে বদনাম করতে পারে, ওর দোষ হাজার জনকে শুনাইতে পারে কিন্তু একজনকেও শুনে না, না সামনে না পিছনে, কেন, যে আমার আল্লাহ নারাজ হবেন। আল্লাহ পাক আজীব শান, বন্দা দোষ করে, এক বন্দা দোষ করছে কিন্তু এই দোষটা আরেক বন্দা পিছনে বলবে অন্যজনের কাছে, এটাকে আল্লাহ পাক হারাম ঘোষণা করছেন, বন্দা দোষ করলে বন্দা আমার ওর দোষ করলো না ভালো করলো আমি বুঝবো, তুমি এটা আরেকজনকে শোনাবা কেন। অনেক অনেক বাপমা আছে ছেলে পেলে অনেক দুষ্ট কিন্তু বাপমা লোকদের কাছে বলে, নানার কাছে বলে, দাদার কাছে বলে, মুরব্বীদের কাছে বলে, অনেক শয়তান এগুলো অনেক দুষ্ট, কোনো কথা শোনে না, ডানে বললে বামে যায়, উত্তরে বললে দক্ষিণে যায় দোয়া করে, কিন্তু হঠাৎ ওই বাপি ওই মাই শুনতে পেল যে মহল্লার দোকানে দোকানে কয়েক লোক এ আমার ছেলে আমার ছেলের দোষ বলে, কি কি অপরাধ করছে, কোথায় কি করছে এগুলি বলে, এই বাপমা তার উপরে গুসা, দোষ করলে সেটা আমার ছেলে করছে, এই মহল্লা মহল্লা তোমরা সেগুলো আলোচনা করবা কেন, কি এরকম করে না, একজনে বললো আরে আপনার ছেলেটা ভালো না বড় খারাপ, এই বাপের চেহারা মলিন হয়ে গেল, আপনি কথাটা বললেন আমি কষ্ট পাইলাম, এরকম হয় কিনা, সন্তান হাজার নষ্ট খারাপ কিন্তু বাপমা সেই কথাগুলো এই সন্তানের বদনাম এবং দোষ কারো কাছে শুনতে পারে না, সহ্য করতে পারে না, বাবা মার মনে সন্তানের প্রতি যত মায়ার দরদ, আমার প্রিয় বন্ধুরা মহান আল্লাহ এক এক বান্দার প্রতি, গুণাগার বান্দার প্রতি আল্লাহ পাকের মায়া মহব্বত এর চেয়ে কোটি কোটি গুণের চেয়েও বেশি, এবং সেই মহব্বতের কারণে, সেই রহমতের কারণে, সেই দয়ার কারণেই আল্লাহ পাক এই বান্দার এক বান্দার দোষ আলোচনা করা আরেক বান্দার উপর হারাম করে দিচ্ছেন। পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন, তোমরা একজনের দোষ একজনের দোষ আরেকজনে তার পিছনে বলবা এটা করবা না, এর থেকে তোমরা বিরত থাকো। হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে গীবত করা থেকে হেফাজত করেন, নজর খারাপ করা থেকে হেফাজত করেন, এই জবান এই নোংরা কাজের জন্য না, এই এই জবান আর কান কথা বলে না, হাত এত পাওয়ারফুল কিন্তু কথা বলে না, বলতে পারে না, আল্লাহ পাক এই জবানকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই বান্দা জবান দিয়ে কথা বলবে আল্লাহর সঙ্গে, এই জবান দ্বারা আল্লাহ পাকের নাম নিবে, এই জবান দ্বারা আল্লাহ পাকের প্রশংসা করবে, এই জবান দ্বারা হ্যাঁ সুন্দর সুন্দর কথা বলবে। বান্দা যখন একবার বলে এই জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমান জমিন থেকে ভারী দৌলত আল্লাহ তাকে দান করে। লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি। হাদিস শরীফে আছে ইমানের সত্তরেরও বেশি শাখা প্রশাখা আছে, তার মধ্যে সবচেয়ে দামি শাখা, সবচেয়ে দামি জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। আল ইমান সব বিজু ও সবুন শোভা আফজালু হা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে থাকবা এর দ্বারা তোমার ঈমান তাজা হইতে থাকবে, চাঙ্গা হইতে থাকবে, আরো নূর বাড়তে থাকবে এবং ঈমান আরো শক্তিশালী হইতে থাকবে। শুনতেছেন ভাই? এত বড় দামি জিনিস এই জবানের দ্বারা আমি উপার্জন করতে পারি, কামাই করতে পারি, কিন্তু আমি নিচে নামবো কেন, কি জন্য? আল্লাহ তাআলা এই গান্দা নোংরা পথ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এক সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন যে মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নাজাত কিসে, মুক্তি কিসে, কিভাবে আমি জাহান্নাম থেকে এবং ধ্বংস বরবাদি থেকে মুক্তি পাবো, হেফাজতে থাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমলিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাক বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতিক। তিনটা কাজ করো, কয়টা কাজ, তিনটা কাজ করো তো মুক্তি পাবে। কি? একটা হলো এই জবানকে হেফাজত করো, শুনতেছেন ভাইরা, এই জবানকে হেফাজত করো, এই জবানকে নষ্টামিতে লাগাও না, ব্যবহার করো না, এবং গুনার আড্ডা থেকে দূরে থাকো, বরং নিজের ঘরের মধ্যে থাকো, গুনার ঠিকানা যায় না। অবকি আলা খাতিয়াতিক, এবং তোমার সব ভুল ত্রুটির জন্য আল্লাহর নিকট কান্নাকাটি করতে থাকো। এই তিন কাজ করো তো তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি মুক্তি পাবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফখিযাইহি আজমান লাহুল জান্নাহ। যে বান্দা, যে মুমিন বান্দা দায়িত্ব গ্রহণ করবে নিজের জবান এবং লজ্জাস্থান হেফাজতের, আমি তার জন্য দায়িত্ব গ্রহণ করব তাকে জান্নাতে নেওয়ার জন্য। ঘোষণা দিয়ে গেছেন আল্লাহ তাআলা, এর উপরে পূর্ণভাবে আমলের হিম্মত এবং তৌফিক আমাদের সকলকে দান করে। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক ঈমান এবং ইসলামের যে দৌলত দান করছেন এটার জন্য আমরা শুকরগুজার হই, কৃতজ্ঞ হই এবং শুকরগুজারি করতে থাকি, নামাজ পড়ি, আল্লাহ পাকের নামে জিকির করি, কোরআনে কারিমের তেলাওয়াত করি, আলেম ওলামা এবং নেক মানুষদের সঙ্গে জুড়ে থাকি। এটা এই জীবনে আমাদের জন্য মহাসম্পদ, বড় সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ, এই সব কিছু জুড়ে থাকি। আল্লাহ পাক এটা পছন্দ করেন যে ঈমানওয়ালা ঈমানের ওয়ালার সঙ্গে জুড়ে থাকে। এক মুমিন যেন আরেক মুমিনকে ভালোবাসে, এক মুমিন যেন আরেক মুমিনের জন্য দোয়া করে, এক মুমিন আরেক মুমিনের জন্য জান্নাতের দোয়া করবে, এক মুমিন আরেক মুমিনের জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়া করবে, এক মুমিন আরেক মুমিনের জন্য রহমতের দোয়া করবে। শুনতেছেন ভাই? মুমিনের দিলকে আল্লাহ পাক এরকম বড় দেখতে চান, নোংরা খুব সংকীর্ণ দেখতে চান না মহান রব্বুল আলামিন। যখন অন্তরে ঈমান আসে দিল বড় হয়ে যায়। ইনফাসালাউ সাবর, তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ঈমান অন্তরে যখন নূর আছে আর দিল তার বড় হয়ে যায়, এদের কি কোনো আলামত আছে যা দেখলে বোঝা যাবে বড় দিলওয়ালা, বড় দিলওয়ালা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এর আলামত আছে। সেটা কি? আত্তাজাফি আন দারিল গুরুর। একটা তিনটা আলামত, তার মধ্যে একটা হলো যে থাকবে দুনিয়াতে, দুনিয়াতে দিল লাগাবে না, থাকবে দুনিয়াতে আত্তাজাফি আন দারিল গুরুর, এ দুনিয়ার এ দুনিয়াটাকে ধোকার ঘর মনে করবে, এই দুনিয়াতে দিল লাগাবে না। ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে দিল লাগায় না। কি মানে? চাকরি করে, বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা উপার্জন করে হালাল হিসাবে, কিন্তু আল্লাহর হুকুম ত্যাগ করে না, হারাম পথে পয়সা উপার্জন করে না, হারাম পথে পয়সা ব্যয় করে না। হ্যাঁ, এবং এই পয়সার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, দুনিয়ার কারণে আল্লাহর হুকুমের বাইরে সে যায় না, আল্লাহর হুকুম লঙ্ঘন করে না। আর তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। নম্বর দুই, যে তার থাকে দুনিয়াতে, মন থাকে আখেরাতের দিকে, দিল তার আখেরাতের ফিকির ওয়ালা। শুনতেছেন ভাই? ওয়াল ইসতিদাদুল মাউতি ক্বাবলা নুজুলিহি, এবং এই মৃত্যু আগেই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সামান জোগাড় করতে থাকে, তৈরি হইতে থাকে। ওয়াল ইসতিদাদুল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৌত আসার আগেই দেখা যায় লোক ব্যস্ত আছে। কিসের ব্যস্ত? আমি এখন কথা বলতে পারবো না পিতা, আমি ব্যস্ত, বলে না লোকেরা। মোমেন বলতা ব্যস্ত কিসে? আল্লাহকে সন্তুষ্ট করার আমলের কাজে, এই ব্যস্ততা। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বড় আলিম ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন, তাই না? বড় করে বাদশাহী ত্যাগ করছিলেন আল্লাহর সন্তুষ্টির স্বার্থে, এবং বাকি জিন্দগি আল্লাহ পাকের মহব্বত আর বন্দিগীতে উৎসর্গ করছিলেন। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় আল্লাহ পাকের ধ্যানে এবং জিকিরে মশগুল, এমন সময় এক অপরিচিত মানুষ নূরানি চেহারাওয়ালা হাজির হলেন। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহকে সালাম করলে তিনি সালামের উত্তর দিয়া আবার আল্লাহর ধ্যানে ডুবে গেলেন। ওই অপরিচিত মানুষটা বললেন, হুজুর আমি খিজির, যে খিজিরকে মানুষ খুঁজতে থাকে, দোয়া করা দোয়া করাবে, হ্যাঁ তাকে এক নজর দেখবে, আমি সেই খিজির। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বললেন যে ভালো, খিজির যদি হন তো ভালো কথা। পরে তিনি আবার আল্লাহর ধ্যানে ডুবে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন। বল ইনাবাতু ইলা দারিল খুলুদ, বল ইসতিদাদুল মাউত ক্বাবলা নুজুল। এইবার হযরত খিজির বললেন, জনাব আমাকে পাওয়ার জন্য মানুষ অপেক্ষমান থাকে, বিচারহীন থাকে, আর আমি নিজে হাজির হলাম আপনার নিকটে, আপনি একটু ভ্রুক্ষেপি করলেন না, আপনি কোনো ভ্রুক্ষেপি করলেন না। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বললেন, মহান আল্লাহর সঙ্গে মশগুল থাকার পরে, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকার পরে যার সময় বাঁচে সেজন্য খিজুর কি খুঁজে বেড়ায়? এই বলে তিনি আবার আল্লাহ পাকের দিকে মোতাবজ্জি হয়ে গেলেন, আল্লাহর ধ্যানে ডুবে গেলেন। এই মানুষরা এই দুনিয়ার জীবনটাকে এইভাবে কাজে লাগাইছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? قال رسول الله صلى الله تعالى عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ دوئتا دامي نعمت سمبر کے منوش دھوکار مدد پوڑے آس ایتر قدر کرنا ایتر ملان کرنا ایتر سواد دوہر کرنا ایک طرح سے تر شاست و شوشاست آئی تولو تر اوبوشور سمجھ گلو মানুষের সুন্দর স্বাস্থ্য এটা, এটাকে এই দিয়ে আল্লাহর হুকুম পালন করা যে শরীরটা ভালো সুস্থ, চল উজু করি, দুইটা রাকাত নামাজ পড়ি। দুই রাকাত নামাজ কত দামি! শরীরটা ভালো, চল একটা নফল রোজা রাখি, একটা নফল রোজা কত মূল্যবান! রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সাম সাম ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদ আল্লাহ ওয়াজহু আনিন নারি সাবঈন খারিফান। যে বান্দা আল্লাহকে খুশি করার নিয়তে একটা মাত্র নফল রোজা রাখে, তো জাহান্নামকে আল্লাহ পাক তার থেকে 70 বছরের দূরে সরায় দেন। 70 বছর দূরে সরায় দেন, 70 বছরের দূরে সরায় দেন। তো একটা নফল রোজার এত বড় মর্তবা! তো আমাদের তো সময়গুলো বয়ে যেতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাঁচটা জিনিসের কদর করো, পাঁচটা জিনিসের সদ ব্যবহার করো, অর্থাৎ এগুলোর দ্বারা আল্লাহর বন্দেগী করো, আল্লাহকে রাজি করার, খুশি করার ফিকির করো, জান্নাতের দরজা খোলার ফিকির করো। এই পাঁচটা জিনিসের দ্বারা, পাঁচটা অবস্থার আগে। সেই পাঁচটা জিনিস কি? যে সবা আমাকে কবলে হারাবি, তোমার এই যৌবনের তুমি কদর করো, বার্ধক্য আসার আগে, বৃদ্ধ হওয়ার আগে। যৌবন কাল নষ্টমিতে ব্যয় করা হয় বেশি, গুণা পাপাচার লাগামহীনতা হাজারো রকমের, হ্যাঁ, নিকৃষ্ট ধরনের স্বেচ্ছাচারিতা, এর ভিতরে যৌবনকাল অনেকের কাটতে থাকে। আর অনেকে যৌবনকাল কাটায় আর সেই যৌবনের দ্বারা সে আল্লাহকে রাজি করে, সেই যৌবনের দ্বারা সে জান্নাত কামাই করে, সেই যৌবনের দ্বারা সে কাল কিয়ামতে আরশের নিচে ছায়া পাওয়ার মর্যাদা কামাই করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যুবকরা যৌবনকালটাকে আল্লাহর হুকুমের অধীন চালাবে, কাটাবে, তো কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে আরশের ছায়া দান করবেন এবং বিনা হিসাবে তারা জান্নাতে পৌঁছবে, বিনা হিসাবে জান্নাতে পৌঁছবে। তো সবাবাকে কবলা হারামিক ও সেহাতাকে কবলা সকামিক, এবং তোমার সুস্বাস্থ্যের কদর করো অসুস্থ হওয়ার আগে। স্বাস্থ্য ভালো, এই স্বাস্থ্য ভালো এই সময়টাকে কাজে লাগাও, ইবাদত করো, বন্দেগি করো, তেলাওয়াত করো, জিকির করো, হ্যাঁ, এবং ফরাগ কাবলা সুগলি, তোমার অবসর সময় এই সময় একটু জিকির করো, একটু আমল করো, না অবসর সময় সিনেমা হলে বসে আছে, অবসর সময় এখন ইন্টারনেটের যত নোংরামিতে ডুবে আছে, অবসর সময় এখন মোবাইলের যত আজে বাজে বস্তুর মধ্যে ডুবে আছে। আর আরে ওই সকল মানুষ যারা জান্নাতে যেতে চায় তারা অবসর সময়গুলোতে কমপক্ষে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে। অবসর মানে তো এই না যে আমি নিচু হব, আমি নোংরা হব, আমি জাহান্নামের কীট হওয়ার কাজে লিপ্ত হব, আমার অবসর সময় এই কাজের জন্য নয়, আমার অবসর সময়গুলো আল্লাহকে রাজি করার কাজের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহকে মহব্বত করার জন্য করি, করতে পারি আমি সব কিছু, আমি তো করবো না এসব কিছু, কারণ আমার আল্লাহ নারাজ হবেন, আমার এই জীবনদাতা আল্লাহ, আমার এই যৌবনদাতা আল্লাহ, আমার এই সম্পদদাতা আল্লাহ, আমার মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কিসি খাক কে মত খাক আপনি জিন্দেগানি কো জওয়ানি কর ফেদা উস পর কে জিসনে দি জওয়ানি কো, হ্যাঁ, এই মাটির জিনিসের উপরে হে মানুষ এই জীবনটাকে মাটি করো না, জীবন যৌবন দাতা যিনি সে মহান আল্লাহর উপর জীবনকে তুমি উৎসর্গ করো। কাবলা সুগলি অভিনাক কাবলা ফকরি, এবং তোমার ধন সম্পদের কদর করো অভাবে পড়ার আগে। ধন সম্পদ আছে অনেকে দ্বিধার্থে, ভালো নাই মন্দ নাই সব পথে, ভালো মন্দের বিচার নেই, সে সম্পদ নষ্ট করতে থাকে। সম্পদ বড় মূল্যবান জিনিস। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন যে মোমেন বান্দাকে যদি আল্লাহ পাক টাকা পয়সা দেন সে টাকা পয়সার কদর করাছে, কুপথে অপথে কুপথে সেটা দেয় না করো, তুমি খাও, তোমার স্ত্রীকে খাওয়াও, সন্তানাদের জন্য খরচ করো, বাবা মার জন্য খরচ করো, ভালো কাজে খরচ করো, আখেরাতের জন্য ব্যয় করো, মসজিদ মাদ্রাসা দিনের কাজে সেটা ব্যয় করো, নেক লোকদেরকে জন্য খরচ ব্যয় করো, হ্যাঁ না, তো নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন কেউ থাকলে তাদের জন্য সেটা খরচ করো, আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাজি হবেন, এর দ্বারা তুমি জান্নাত কামাই করবে। কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করবেন, আমার ক্ষুধা লাগছিল, আমি চাইছিলাম, আমার তো খাইতে দিল না, তো বান্দা বলবে যে হে আল্লাহ আপনার তো কোনো ক্ষুধা লাগে না, খাবার দরকার হয় না। আল্লাহ পাক বলবেন যে আমার এক বান্দার এরকম কষ্ট ছিল, খানার ইন্তজাম ছিল না, তো তুমি যদি তাকে খাইতে দিতা আমি আল্লাহকে সেখানে তুমি পাইয়ে দিতা। আল্লাহ পাক বলবেন যে হে বান্দা আমার তো কাপড়ের দরকার ছিল, আমি বস্ত্রহীন ছিলাম, তুমি আমার বস্ত্রের আমার কাপড়ের ব্যবস্থা করলে না। তো বান্দা বলবে যে হে আল্লাহ আপনার তো কোনো কাপড় চোপড়ের কোনো এরকম মোতাজ না আপনি। আল্লাহ পাক বলবে যে আমার এক বান্দার বস্ত্র ছিল না, ওকে যদি তুমি বস্ত্র ব্যবস্থা করে দিতা সেখানে তুমি আমি আল্লাহকে পেয়ে দিতা। আল্লাহ পাক বলবেন যে হে বান্দা আমার পিপাসা লাগছিল, আমার একটু পানি দিলা না। বান্দা বলবে যে আল্লাহ আপনার তো পিপাসা লাগার কথাই না, প্রশ্নই উঠে না। আল্লাহ পাক বলবেন যে আমার এক বান্দার পিপাসা লাগছিল, ও পানি চাইছিল বা তুমি জানছিল যে সে ওর পানির দরকার, ওকে যদি পানি খাওয়াই দিত সেখানে তুমি আমি আল্লাহকে পেয়ে যেতাম। ধন সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান বলতে থাকে মালি মালি, আমার মাল আমার মাল, আমার ধন আমার সম্পদ। হাল মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা, তোমার মাল হলো সেটা যে তুমি খাইছো বা শেষ, আর লাবিসতা ফা আফলাইতা, অথবা পোশাক পরছো এতটা ব্যবহার করছো যে এটা একদম পুরানো হয়ে গেছে, ব্যবহারের যোগ্য থাকে নাই, আর তাসাদ্দাকতা ফা আমজাইতা, অথবা তুমি আল্লাহর জন্য দান করছো তো তুমি কাজের কাজ করছো, কাজের কাজ করছো, পাপ যাইতা তো কাজের কাজ করছো। বাট তো টাকা পয়সা ধন সম্পদ থাকলে দিনের কাজে ব্যয় করতে থাকা চাই, আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করতে থাকা চাই। আর ফরাগ কাবলা সুগলিক ও হায়া টাকা কাবলা মৌতিক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তোমার এই পুরা তোমার এই জীবনের কদর করো মৃত্যু আসার আগে। আমার ভাইরা, আজকে আমরা একটা মুসলিম দেশে বসবাস করি, কিন্তু দুনিয়ার বহুত মুসলিম দেশ আছে যে যেখানে ইসলামী শিক্ষার ব্যবস্থা নাই। হ্যাঁ, আফসোসের কথা যে আমরা পড়ব তো মাস্টার হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পয়সা কামাবো, দুনিয়ার জন্য ফিকির আছে 12 বছর। হ্যাঁ, লেখাপড়া করলাম তা আমরা পাইলাম কি যে টাকা পয়সার ব্যবস্থা, আমার অনন্তকাল পরকাল জীবন তার জন্য কোনো ব্যবস্থার কি দরকার ছিল না? কি হলো আমাদের এই বিশ্বের মুসলিম দেশগুলোর যে সেখানে যে সাধারণ শিক্ষার সঙ্গে দ্বীনী শিক্ষা কেন নাই? এটা জুলুম এবং সঙ্গীন অপরাধ এটা, যে আল্লাহ মুসলিম সন্তানদেরকে পরকাল জীবন পড়া গড়ার ব্যাপারে এরকম বেখবর বানায় রাখা, তাদেরকে এক্ষেত্রে দায়িত্বহীন বানায় রাখা, এই ব্যাপারে সঠিক জ্ঞান দেওয়ার কোনো ফিকিরই না করা। আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেন তাকে যেই পরিমাণ ক্ষমতা সেই পর্যন্ত সেই পরিমাণ দায়িত্ব তাকে আল্লাহ পাক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সকলেরই দায়িত্ব আছে এবং তোমাদের দায় দায়িত্ব তোমরা কতটুকু পালন করলে কাল কিয়ামত অবশ্যই সেটার জন্য জিজ্ঞাসাবাদ হবে। তারপরে ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরওয়ালা এই ঘরের সকলের জন্য দায়িত্ববান, ঘরের যে মালিক একজন, ঘরের যে প্রধান, ঘরের প্রধান অভিভাবক, এই ঘরের সকলের জন্য সে দায়িত্ববান। স্ত্রী তার স্বামীর ধন সম্পদ দেখাশোনার জন্য দায়িত্বশীল দায়িত্ববান, এবং যিনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ তাদেরকে হাতে দেন, তো পুরা একটা রাষ্ট্রের সব বিষয়ের জন্য তারা দায়িত্ববান। তাদের দায় দায়িত্ব তারা কতটুকু পালন করলেন কাল কিয়ামতে মহান আল্লাহর সম্মুখে সেটার কড়ায় কড়া কড়ায় কান্তিতে হিসাব দিতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, সমজ দান করেন। বহুত আফসোস লাগে যে মুসলিম সরকারগুলোর গাফলতির কারণে, বেফিক্রির কারণে, অসাবধানতার কারণে যে ইসলাম বিরোধী শক্তিগুলো মুসলিম সমাজের উপরে এরকম থেকে বসে, পরে দেখা যায় যে বিভিন্নভাবে ইসলামের ক্ষতি সাধন করতেছে তারা, এই মুসলমানদের পায়ে কুড়াল মারতে থাকে আর আমরা মুসলমানরা ঘুমাইতে থাকি। এইভাবে তো সেই তাজকম সমরকম বুখারা যেখানে বিশ্বের সেরা বড় বড় আলেম ওলামা মহাদ্দেসিন ফোকাহা পয়দা হয়েছেন, আর আজকে সব সেটা কাফেরদের দখলে, সেটা সব কমিউনিস্টদের দখলে। যে আমাদের অসাবধানতা এবং অসতর্কতা এবং দায়িত্বহীনতার সুযোগে আমাদের ধ্বংস আর বরবাদি এবং পতন এইভাবে আসছে। আমাদের মুসলিম দেশগুলোতে আমাদের মুসলমানদের, আমাদের মুসলিম সমাজের কর্ণধারদের, আমাদের রাষ্ট্রের পরিচালকদের এই দিন ইমানের ক্ষেত্রে এরকম অসাবধান হওয়ার কোনো মানে হয় না। যারা আমাদের সরকার হবে, আমাদের দেশ দুনিয়ার জিম্মাদার হবে, তারা আমাদের দেশের খালি মাটি মানুষের হেফাজত করবে, খালি ফ্যাক্টরি হেফাজত করবে, টাকা পয়সা কিভাবে বাড়ে গেছে এটাই হেফাজত করবে, কিন্তু মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাইতে পারে, এই ফিকির করা কি দায়িত্ব নাই? এটাও আমাদের দায়িত্ব, মা বাবারও দায়িত্ব, সমাজের কর্ণধারদের দায়িত্ব, সারা বিশ্বের মুসলিম দেশগুলোর যে রাষ্ট্রের কর্ণধারদেরও সেটা দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে নিজের নিজ নিজ অঙ্গন থেকে আল্লাহ সন্তুষ্টির আলোকে গড়বার, পরিচালনা করবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের পাঠ শিক্ষা দিই না, এই সুবিশাল একটা স্কুল আছে, সব সাবজেক্ট আছে, নাই খালি আসমানি কিতাব কোরআন শরীফটা, স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে, হ্যাঁ না, সব লেখাপড়া আছে, বিজ্ঞান আছে, হ্যাঁ না, অর্থনীতি আছে, হ্যাঁ, সমাজনীতি আছে, কোন দেশে পোস্ট অফিস কয়টা, থানা কয়টা, এগুলি সব ওই লেখাপড়ার মধ্যে আছে, হ্যাঁ না, কোন জমানায় বাচ্চা হয়েছিল, কে শাসক হয়েছিল, কে কারকে যুদ্ধ করে পরাজিত করছে, পরে যে কোন বাচ্চা জয়ী হয়ে সিংহাসন দখল করছে, এইসব কিসা কাহিনী সব গপসপ সবই আছে। কিন্তু নাই আল্লাহ নবী কজন পাঠাইলেন, কিতাব আসমানি কটা নাজিল করলেন, এবং কোন কোন কিতাব এখন রহিত হয়ে গেছে, সর্বশেষ এখন কোন কিতাবের উপর আমল করলে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই লেখাপড়া করার সুযোগ সেখানে নাই। এ কি শিক্ষা এটা? ল্যাংড়া শিক্ষা না এটা? হ্যাঁ, সব আছে কিন্তু আসলটা নাই, একটা মানুষ যা তা আছে কিন্তু তার মাথা নাই, তো থাকলো কি? কি কথা বুঝেন না ভাইয়েরা? যা তা আছে কিন্তু হাত নাই, তো থাকলো কি? তো সব শিক্ষা আছে, এগুলো তো নমরুদ ফেরাউন খাওয়ার শিক্ষা লেখাপড়া জানে, খাওয়া কেমনে খাইতে হয়, কামাই কেমনে করতে হয়, তো ফেরাউনরাও জানে, ইহুদি খ্রিস্টানরাও জানে, অগ্নি পূজক এবং মূর্তি পূজকরাও জানে। এই লেখাপড়া যদি আমাদেরও থাকে, আর বাকিটা যেটা দিয়ে মানুষ হওয়া যাবে, যেটা দিয়ে জাহান্নামের আগুন নিবানো যাবে, যেটা দিয়ে আমি জান্নাতে পৌঁছতে পারবো, যেখানে আমার কবর জীবনের শান্তি হবে, হাসর ময়দানের বিপদ থেকে আমার মুক্তি হবে, সেই লেখাপড়া সেই জ্ঞান আমি অর্জন করতে পারলাম না, তবে কি অর্জন করলাম? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ওই ছোটবেলা বই পড়ছিলাম যে মাঝির নৌকাতে উঠছে এক উচ্চশিক্ষিত লোক, বই ওটা এখন আছে কিনা, এখন খালি শুনেছে বই খালি সাথে বই সাইটে সুইটে যেগুলো ইমান আর ইসলামের কথা ওগুলি সরাই দিয়া তো যত সব আশেপাশের কথা এগুলি আর বইয়ের ভিতরে ঢুকেছে। এই লেখাপড়া করে ফায়দা কি? যে লেখাপড়া করার কারণে জাহান্নামের চুলার মধ্যে ঝুলতে হবে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ এদের মাথার মধ্যে নূরওয়ালা জ্ঞান দান করেন, এবং লাহতের জ্ঞান থেকে এদেরকে আল্লাহ আপনি নাজাত দান করেন। জাহান্নামের কীট এদের মাথার ভিতরে বাসাবেন। হ্যাঁ, তো যখন নৌকা চড়ছে না ওই উচ্চশিক্ষিত লোক, পড়ছেন এই বই আপনারা কি জানে? ছোটবেলা আমরা পড়ছিলাম, পরে জিজ্ঞাসা করলো, এই মাঝি শিক্ষিত লোক তো, আমি যখন ছোট ছিলাম তা আমি দেখতাম যে গাঁও গ্রামে এক ভদ্রলোক আমাদের এলাকার ইংরেজিতে পড়াশোনা করছে, তো ভাই আমি নিজে দেখছি যে সে আপনার ওই বড় জমিদার মানুষ ছিল, তাদের ক্ষেতের মধ্যে কাজকাম করতো, ওই কামলারা লেবাররা কাজ করতো না, ধান লাগায়, হাল কাজ করে, বন টন পরিষ্কার করে, এইসব ওদের কাছে গিয়ে ওদের ইংরেজিতে জিজ্ঞাসা করে, এই কি করতেছিস কাজ টাজ, এইগুলো এইটা এখানে হলো করে, সব ইংরেজিতে বলে। তা আমি দাঁড়ায় আশ্চর্য হইতাম যে এই লোক কি লেখাপড়া করছে, এই অশিক্ষিত মূর্খ লোক যারা আকার কিছুই জানে না, সরাসরি কখনো এবিসিডি চোখেও দেখে না জীবনে, ওই বই ওটা কি কাগজে লেখে না পাতা লেখে তাও জানে না, এই মানুষগুলোর সঙ্গে ইংরেজিতে বলে তো ফায়দা কি? এইরকম এই এই শিক্ষার কোনো মানে আছে? কি কথা বুঝেন না ভাইরা? আচ্ছা, থাকি বলুন আসাম আলী তানুর রহমুল্লাহ বলছেন যে না, ভারতের এক বুজুর্গ বলছেন যে এরকম এক জায়গায় কৃষকরা ওই ক্ষেতের কোন ক্ষেতে কি ধান লাগাবে এবং কোন ক্ষেতে আজকে কাজ করবে এগুলো নিয়ে আলাপ করতেছে, তো ফার্সি ভাষার বড় এক হুজুর, ফার্সি ভাষা তো ইরানি ভাষা, উনি কথায় কথায় ওই ফার্সি ভাষা বলতে অভ্যস্ত, উনি অধিকটা দেখতেছিলেন, তখন তিনি ওই ক্ষেতের কৃষকদেরকে বললেন, এই এন সার কৃষ্ণ দারে সমান টাকা তো আমার বাড়া সুদ কেনা সুদ। কৃষকরা বলল যে ভাই বই মেয়ে কোরআনে পাক ছিলাম ফরমায়, চলো হাসে চলে, ভাই হুজুর কোরআন শুয়ে পড়তেছে, চলো এখানে কথা বলা শিখতে, চলো আমরা দূরে থেকে দে। আসলে ওই লোক ফার্সিতে জিজ্ঞেস করছিল, ভাইরে এইবার তোমাদের খেতে বাগবাগানে এমনি বৃষ্টিপাত কি হয়েছিল ভালোভাবে, ফলন কেমন হবে, এইটা জিজ্ঞাসা করছিল, কিন্তু ওই জিজ্ঞেস করছে এমন ভাষা ফার্সিতে, ওই ভাষা কিছু জানে না, ওরা মনে করছে আরবিতে জিজ্ঞেস করে, ওর কোরআন শুরু করতেছে মনে হয়। কি কথা বোঝেন নাই? যাই হোক, উচ্চ শিক্ষিত লোক তো উনি জিজ্ঞাসা করলেন, এই মাঝি লেখাপড়া কি করতো? বললো যে স্যার লেখাপড়া তো কিছুই করিনি। জীবন তোমার আসতো অনাই মিশা। আবার আরেকবার আরেকটা জিজ্ঞেস করে, তোমার জীবন বারো অনাই মিশা, বারো অনাই মিশা, সপ্তাহে গেছে বারো আনা পর্যন্ত, আবার কিছুক্ষণ পরে বলছে বারো আনা, বারো আনা মিশা। হঠাৎ করে ভীষণ ঝড় তুফান শুরু হয়ে গেছে, এমন যে নৌকা ডিঙ্গি নৌকা তো এমন ভাবে আসতে গেছে, উফ মনে হয় যে আর নৌকা রাখা যাবে না, ডুববে। পরে বলে যে মাঝি উপায় কি? বলে স্যার আপনি কি সাঁতার জানেন? স্যার বলে বলে যে না আমি তো সাঁতার তো শিখি না। স্যার তো আপনার জীবন তো ষোলো আনাই মিশা, সারা দুনিয়ার লেখাপড়া করো মিয়া, সারা দুনিয়া চালাইতে পারো, এই এক দেশ না একশো দেশ চালানোর ক্ষমতা তোমার আছে, এই পরিমাণ লেখাপড়া করে বড় বিজ্ঞানী হয়েছ, কিন্তু জাহান্নামের ঘাঁটি পার হওয়া শিখো নাই, জীবন তোমার ষোলো আনাই মিশা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্য আমাদের মুসলিম দেশের সরকারগুলোর উচিত যে এই জেনারেল শিক্ষার সঙ্গে অবশ্যই কোরআনের পাকের শিক্ষা যোগ করা, অন্তত এতটুকু উজু এই সুন্নত মোতাবেক হয়ে যায়, নামাজটা সুন্নত মোতাবেক হয়ে যায়, যাতে এই উজু নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যায়, হারাম হারামের জ্ঞানটুকু অর্জন হয়, যাতে এইটুকু পার্থক্য অনুসরণ করে জীবন গড়লে আমি জাহান্নাম থেকে রক্ষা পাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি, যাতে এতটুকু লেখাপড়া করা যে লেখাপড়া তারা মা বাবার হক জানতে পারি, স্বামী স্ত্রীর হক স্ত্রীর স্বামীর হক এটা বুঝতে পারি। এটার এখন এই সমাজে নারীর জীবনে এবং পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য আইন যে নারীর উপর জুলুম করলে এত কঠিন শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড, আর নাহলে ফাঁসিতে ঝুলাই দেওয়া হলো, এইটুকু বললেই কি এই মানুষগুলোকে রক্ষা করা যাবে? যাবে? সন্তান নিজের মা বাবা দুজনকে একসঙ্গে হত্যা করছে, এই ঘটনা কি আমরা পত্রপত্রিকা পড়ি নাই? এই মা বাবা উচ্চশিক্ষিত ছিলেন না, এই সন্তানও এই জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত না, শিক্ষিত হওয়ার পরও এই ধ্বংসাত্মক কাজে কিভাবে মারতে পারলো? একটাই কারণ, সেটা হলো মায়ের প্রতি কি দায়িত্ব, বাবার প্রতি কি কর্তব্য, সে জ্ঞান তার ভিতরে ছিল না, সে মূল তার মধ্যে ছিল না। আমরা কি পত্রপত্রিকা এই ঘটনাগুলি বহু পড়ি নাই? পিতা মাতা তার নিজের সন্ধিদের হাতে নিজের সন্তান একটা না সবগুলো সন্তানকে একসঙ্গে খুন করছে, একাধিক সন্তানকে একসঙ্গে খুন করছে, মা নিজের সন্তানকে খুন করতেছে, বাবা নিজের সন্তানকে খুন করতেছে, স্ত্রী স্বামীকে খুন করতেছে, স্বামী স্ত্রীকে খুন করতেছে, এই শিক্ষিত লোকদের দ্বারা এমন ঘটনাগুলি ঘটা এটা কি আমরা দেখি না? আমরা এগুলো পড়ি নাই, আমরা এগুলো শুনতে থাকি না, কেন হচ্ছে এটা? এই কারণে যে মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় নাই, আখেরাতের ফিকির নাই, একদিন মরতে হবে, পরকাল জীবনে সারা জীবনের সব বিষয়ের হিসাব দিতেই হবে, এই এই চেতনা তার মধ্যে নাই। আর এই বুঝ আসবে যে শিক্ষার দ্বারা, সেটা আসমানের শিক্ষা, এই কোরআনে পাকের শিক্ষা, দ্বীনের শিক্ষা, এতটুকু তো অন্তত শিক্ষা দেওয়া উচিত যে যাতে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে পৌঁছতে পারি, এবং আমার এই দুনিয়ার জীবনে আমার কি দায়িত্ব কর্তব্য, কার প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য সেটা আমি বুঝতে পারি। যখন সে দেখবে যে স্বামীর প্রতি আমার এই দায়িত্ব, স্ত্রীর প্রতি আমার এই দায়িত্ব, সন্তানের প্রতি আমার এই দায়িত্ব, বাবা মার প্রতি আমার এই দায়িত্ব, প্রতিবেশীর প্রতি আমার এই দায়িত্ব, তো ফের এই দায়িত্ব আল্লাহর ভয়ে সে দায়িত্ব পালনে বাধ্য হবে, যেমনটা ছিল সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুদের জীবনে, তাবেইন তাবেইনদের জীবনে। আসমানি শিক্ষার এই সুফল তারা দুনিয়াতে উপভোগ করতেন, যারা পশু ছিল তারা ফেরেশতাদেরকে হার মানানোর মতো এরকম ফুলের জিন্দগি বলা হয়ে গেছেন। হাতি বন গায় ক্যা নজর থি জিসনে মুর্দু কো মসিহা কর দিয়া, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের পবিত্র জীবন এর অনুসরণে যারা জীবন গড়ছেন তারা এমন সুন্দর মানুষ হয়ে গেছেন এই পৃথিবীতে, রাজা বাদশাহের রাজ সিংহাসন এবং রাজা বাদশাহের রাজমুকুটের মণি মুক্তার চেয়ে তাদের পায়ের ধুলার মতো বা লাখ কোটি গুণের চেয়েও বেশি। আল্লাহ তাআলা সেই পথে চলার জন্য আমাদেরকে তৌফিক দেন। সব মুসলমানদেরকে তৌফিক দেন, আমাদের ভুলগুলো শুধরানোর তৌফিক দেন এবং সন্তানদেরকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। মাওলানা যে এখানে ইমাম সাহেব যে মাদ্রাসা পরিচালনা করেন, আল্লাহ পাক ওনার মাদ্রাসা কবুল করেন এবং এই মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা কোন জায়গা নিজ মেহেরবানিতে দান করেন, মুসলমান ভাইদেরকে এই খেদমতে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও সাল্লাল্লাহু আলা নবীজির কারীম।
আলহামদুলিল্লাহ اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم عافنا عقلتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا الله আমাদের সকলকে maaf করেন সব গুনাহ থেকে গুনার দাগ থেকে আমাদেরকে আমাদের অন্তরাত্মাকে আপনি পাক সাফ করে দেন يا الله আপনার মহব্বত ভালোবাসা আমাদেরকে দান করেন আপনার বন্দেগীর তৌফিক আমাদেরকে দান করেন আপনাকে মানার মতো বুঝ আমাদেরকে নসিব করেন অন্তরটাকে ঈমানের নূর দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন আপনার খুশবু আমাদের অন্তরাত্মায় নসিব ফরমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জিন্দেগীর খুশবু আপনি আমাদেরকে দান করেন আর আল্লাহ সুন্নতের মহব্বত আমাদেরকে নসিব করেন তাকওয়ার নেশা আপনার মহব্বতের নেশা আপনি আমাদেরকে নসিব করেন জিকরুল্লাহর নেশা আপনি আমাদেরকে নসিব করেন যেখানে থাকি যে হালে থাকি এক মুহূর্তের জন্য আপনাকে ভুলতে না পারে আল্লাহ আপনার মহব্বতে হর জায়গাতে আমরা বিচারণ থাকি বেকরার থাকি আল্লাহ গারুল্লাহ থেকে আমাদের হেফাজত করেন গুনাহ থেকে হেফাজত করেন নফস শয়তানের ধোকা থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে এবং সমস্ত মুসলমানদেরকে ইহুদিদের জিন্দগি খ্রিস্টানদের জিন্দগি থেকে হেফাজত করেন ইমানওয়ালাদের জিন্দগি আপনি আমাদের নসিব করেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যেরকম সুন্দর ফুলের জিন্দগি ছিল সেই জিন্দগির মতো জিন্দগি আপনি আমাদেরকে নসিব করে দেন যাদের প্রতি আপনার রহমতের নজর থাকে সেই বান্দাদের জিন্দগি আপনি আমাদের দান করেন যাদের প্রতি আপনার ক্রোধের এবং গুসার নজর হয় তাদের জীবনধারা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন মুসলমানদের জিন্দগি এবং ঘর সমূহকে পরিবেশ সমূহকে আল্লাহ ইহুদি খ্রিস্টানদের জীবনধারা রং থেকে আপনি পবিত্র করে দেন সুন্নতের রঙে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সুন্দর রঙে রঞ্জিত বানানোর জন্য আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ এই মজলিসকে মাহফিলকে কবুল করেন সব মুসলমান ভাইরা যারা এখানে আসছেন সকলের প্রতি বেশুমার রহমত নাজিল করেন যারা যারা এখানে আসছেন বসছেন আপনার কথাবার্তা আপনার দিনের কথা মহব্বতের কথা শুনছেন আর আল্লাহ মেহরবান মালিক এই মজলিসে এত লম্বা সময় এখানে আসা বসা দুনিয়ার কোনো স্বার্থে না আপনার মহব্বতে সকলে আসছেন আর আল্লাহ সব ভাই ভাইয়ের উশিলায় আমাকেও কবুল করেন তাদেরকেও কবুল করেন এবং আমাদের সকলের জন্য জান্নাত ফেরদৌস আপনি মঞ্জুর করেন জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন আর আল্লাহ মেহরবান মালিক জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন জান্নাতুল ফেরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন আপনার প্রিয় বান্দাদের সঙ্গে আমাদেরকে জান্নাতের ঠিকানা দান করেন হালাল রুজির রাস্তা আমাদের জন্য খুলে দেন হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন আমাদের হায়াতে বরকত দান করেন তমাম পেরেশানি থেকে হেফাজত করেন তমাম লাঞ্ছনা থেকে হেফাজত করেন এখানে যে মাওলানার যে মাদ্রাসা কি নাম মার্কাজ মাদ্রাসা মার্কাজ মার্কাজ পুরান করিমের মাদ্রাসাকে আপনি কবুল করবেন যে সকল ছেলেরা হাফেজে কোরআন হচ্ছে ওদের সিনাতে কোরআন করিমের নূর কামিল দান করেন কোরআনের নূরওয়ালা জিন্দগি এদেরকে দান করেন আল্লাহ বড় বড় আলেমে দিন আল্লাহওয়ালা হিসাবে এদেরকে কবুল করেন
আল্লাহ এই মাদ্রাসার জন্য কোনো একটা জায়গারও আপনি ইন্তজাম করে দেন। আল্লাহ এই অঞ্চলে যতদিন প্রতিষ্ঠান আছে সবগুলোকে কবুল করেন, সবগুলোর জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরো করে দেন। আল্লাহ মুসলমানদের অন্তরে আলেমদের প্রতি, তালবেলদের প্রতি মহব্বত বাড়ায় দেন, তাদের খায়ের খাই এবং খেদমতের তৌফিক নসীব ফরমান। আল্লাহ যত দিনের কাজ হইতেছে আলেম ওলামা বুজুর্গানের নিগরানিতে তত্ত্বাবধানে যত দিনই খেদমত হইতেছে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে সব দিনই খেদমত মেহনতকে আপনি কবুল করেন, আরো বেশি বেশি দিনের খেদমত মেহনতের রাস্তা আপনি খুলে দেন। আল্লাহ কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, গুমরাহি থেকে, প্রতারকের প্রতারণা থেকে আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশটার উপর কাজ রহমত নাজির করেন, তমাম ফেতনা ফসাদ বিশৃঙ্খলা থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আমাদের এই দেশ আল্লাহ অসংখ্য মুসলমান দ্বারা আবাদ করা, আল্লাহ কোরআনে পাক দ্বারা আবাদ, কোরআনের তালিম দ্বারা আবাদ, সিজদা দ্বারা আবাদ, আপনার জিকিরের দ্বারা আবাদ, আউলিয়া বুজুর্গান আপনার প্রেমিকদের চোখের পানি এবং বুকের ব্যথার দ্বারা আবাদ এই দেশ। আল্লাহ এই দেশের উপর বেশুমার রহমত নাজিল করেন, আরো দিনই পরিবেশ পয়দা হয় সেই গায়ক থেকে এসা রহমত এসা সুরত আপনি পয়দা ফরমান। যারা এখানে দিনের বিরুদ্ধে কাজ করে তাদেরকে হেদায়ত দান করেন, তাদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের জালকে আপনি আপনার পাহাড়ি কর গজবের আগুন দ্বারা জ্বালায় সরকার করে দেন। ওদের সকল দিনের খেলাফ, ইসলামের খেলাফ শত্রুদের যত জাল এবং চক্রান্ত, সব চক্রান্ত ষড়যন্ত্রের জালকে আপনি আপনার কর গজবের আগুন দিয়ে সরকার করে দেন, নিঃস্ব নিঃস্ব নাবুদ করে দেন। আল্লাহ হকের আওয়াজকে আপনি বুলন্দ করেন, ইমানের তাওহীদের সুন্নতের আওয়াজকে আপনি বুলন্দ করেন। আল্লাহ মেহরবান মালিক, আমাদের দেশ এবং সমগ্র জাহানে, সমগ্র মুসলিম জাহানের যত মুসলিম দেশ আছে সব দেশকে, সব রাষ্ট্রকে, সকল সরকারগুলোকে জেনারেল শিক্ষা ব্যবস্থার সঙ্গে জরুরত পরিমাণ অন্তত দিনই শিক্ষা চালু করার জন্য তাদেরকে তৌফিক দান করেন, যাতে পার্থিব শিক্ষার পাশাপাশি জান্নাতুল ফেরদাউসে প্রবেশের মতো শিক্ষারও তৌফিক নসীব হয়ে যায়। যারা বিভিন্ন রাষ্ট্রের কর্ণধার তাদেরকে বুঝ দান করেন, এই হেদায়ত নসীব করেন, এবং মা বাবাকে অভিভাবকদেরকে তৌফিক দান করেন কোরআনে করিম শিক্ষা দেওয়ার জন্য, কোরআনে পাকের হেল্প সিনাতে অর্জন করার জন্য। আল্লাহ ইমানের নেশা, কোরআনে পাকের নেশা, সুন্নতের নেশা, আপনার মহব্বতের নেশা আপনি আমাদেরকে নসীব করেন, সমস্ত মুসলমানকে নসীব করেন। আল্লাহ আমাদের কাউকে আপনি মাহরুম করেন না, বঞ্চিত করেন না। আল্লাহ আজকের মাহফিলের জন্য যারা ফিকির করছেন, সহযোগিতা করছেন, তাদেরকে উত্তম পুরস্কার, উত্তম বিনিময় দান করেন, এবং কয়েক ভয়ের অসুস্থতার জন্য দোয়া চাইছেন, আল্লাহ তাদেরকে রোগ ব্যাধি থেকে শিফা দান করেন, বিভিন্ন বালা মুসিবত থেকে নাজাত দান করেন, সব সকলের রোজগারে বহুত বরকত দান করেন, ইমান আমলে তারা কিছু করেন। আপনার সঙ্গে অমলি মহব্বতের সম্পর্ক গড়ার জন্য তৌফিক দান করেন। আপনার সঙ্গে সুন্দর সম্পর্ক ধরে রাখার আমাদেরকে তৌফিক দান করেন, অন্তরকে সব দাগ থেকে আপনি পাক সাফ বানিয়ে দেন। আল্লাহ অন্তরকে, আমাদের অন্তরকে সকল গুনাহের দাগ থেকে পাক পবিত্র বানিয়ে দেন। আল্লাহ যেই পথে হাঁটলে, যেই পথে চললে আপনি খুশি সেই পথে হাঁটার, সেই পথে চলার তৌফিক দান করেন, যেই পথে হাঁটলে আপনি অসন্তুষ্ট সেই পথকে দূরে থাকার জন্য আমাদের তৌফিক দান করেন, আমাদের কবুল করেন, আমাদের ঘরওয়ালাদেরকে কবুল করেন, আমাদের স্ত্রী, আমাদের সন্তানাদিকে কবুল করেন, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, দোস্ত বাপ, মহিবিনকে, তাদের ঘরওয়ালা, খানদান, সব কিছু সকলকে আপনি কবুল করেন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজির করেন, আল্লাহ বিশেষ করে মক্কা শরীফ মদিনা শরীফের উপরে খাস রহমত নাজির করেন, বিশেষভাবে মক্কা মদিনাকে আপনি হেফাজত করেন, ইমানের সাথে জিন্দা রাখেন, আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায় আপনি আপনার রহমতের কুলে তুলে নিয়েন। তোমার দোয়া মনে যাকে আপনার সুন্দর নামের উসিলে আপনি কবুল করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বরকতে আপনি আমাদের তমাম দোয়া মনোজাতের বিরতি কবুল করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم
আমাদের প্রাণপ্রিয় পীর মুর্শিদ তরজমান আকাবির শেখুল হাদিস আরিফ বিল্লাহ হযরত ওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতহুম এর আত্মশুদ্ধি ও জীবন গঠনমূলক প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য নাম্বার 01715801869 মুফতি শহীদুসালাম কাসেমি নাম্বারের সাথে অবশ্যই নিজের নামও পাঠাবেন, তবে শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর ছবি থাকবে না। বাংলা বা উর্দু বা উভয় গ্রুপেই অ্যাড করে নেওয়ার পর আপনি কখনোই একবারের জন্য গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না, বলবেন না। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার কাছে যে মেসেজটা যাবে তাতে রিপোর্ট স্প্যাম বা ব্লকে টাচ করলে আপনি গ্রুপ থেকে তাৎক্ষণিক পৃথক হয়ে যাবেন। কখনো যদি আপনি দেখেন গ্রুপ থেকে পৃথক হয়ে গেছেন তাহলে আপনি তাৎক্ষণিক জানান। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, নামের ডান পাশে তিনটা অপশন থাকে, মাঝে অ্যাটাচ ক্লিপে টাচ করলে নিচে আসবে কন্ট্যাক্ট, তাতে টাচ করলে আপনার মোবাইলের নাম্বারগুলো চলে আসবে। এতে শুধু ওই নাম্বারটাই আপনি টাচ করুন যেটা প্রাণীর ছবিমুক্ত এবং হোয়াটসঅ্যাপ তাতে চালু আছে। তাতে টাচ করলে আসবে সেন্ড, নিচে ডান দিকে টাচ করেন, চলে আসবে নাম এবং নাম্বার আমার কাছে। সরাসরি বয়ান সহজে শোনার জন্য লিঙ্ক mixlr.com/rafiq_khanka MIXLR। আপনার কাছে লিঙ্ক না থাকলে কল করলে আপনার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওয়েব অ্যাড্রেস www.khankabd.com, খানকার স্পেলিং KHANQAHBD.com, খানকা এবং বিডি এর মাঝে কোনো স্পেস নেই। যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া হল এর প্রোফাইলে মসজিদ নববীর গম্বজ এবং মিনারার ছবি আছে। নিজেদের মত বিনিময়, শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা বা কোনো এ জাতীয় কোনো কারণেই গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না। গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের বয়ান পাওয়ার জন্য।